ओम ज्ञान तिमिरांधस्य ज्ञानांजना शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। श्री चैतन्य मनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपा कदा मह्यं ददाति स्वपदांतिकं। वंदेहं श्रीगुरो श्रीयुता पदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं स्वाग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। नमोम विष्णुपादाय कृष्णप्रष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामीनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्यदेशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धोभयेव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो आराध्य भगवान ब्रजेश तनयस्तद्धाम वृंदावनेरम्यां क्वचिदुपासना ब्रजवधूवर्गेण यकल्पिता। श्रीमद्भागवतं प्रमाणममलं प्रेमा कुमार्थो महान् श्रीचैतन्य महाप्रभुर्मतमिदं तत्रादरो नोपरः। श्रीचैतन्य प्रभुं वंदे बालपीयदनुग्रहात् तरेन्नानामतग्राहो व्याप्तं सिद्धान्तसागरम्। योम तो प्रविष्मो वाचाम इमं प्रसुप्तां संजीवयत्य किल शक्तिधरस्वधाम्ना अन्यांश्च हस्तचरणश्रवणत्वगादीन् प्राणां नमो भगवते पुरुषाय तुभ्यं। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। नमोम विष्णुपादाय कृष्णप्रष्ठाय भूतले श्रीमते जयपताक स्वामिनिति नामिने। नमो आचार्य पादाय नित्यैकप्रदायिने गौड़कथाधामदाय नगरग्रामतारिणे मुखं करोति वाचालं पङ्गुलङ्गायते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदिनतारिणम्। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। श्रीमद्भगवद्गीता षोडशोऽध्याय दैवासुर सम्पद विभाग योग। श्री भगवान उवाच अभयम् सत्तसं शुद्धिर् ज्ञानो योगो व्यवस्थितिः दानं दमश्च यज्ञश्च स्वाध्यायस्तप आर्जवम् अहिंसा सत्तमक्रोध त्याग शान्तिरपैशुनम् दया भूतेष्वलो लुप्तम् मार्दवम् ह्रीरचापलम् तेजः क्षमा धृतिः शौचम् अद्रोहो नातिमानिता भवन्ति सम्पदं दैवीम् अभिजातस्य भारतो दम्भदर्पोऽभिमानश्च क्रोधोपारोष्वमेव च अज्ञानं चाभिजातस्य पार्थसम्पदमासुरीं दैवीसम्पद्विमोक्षाय निबन्धायासुरीमता माश्चः सम्पदं दैवीम् अभिजातोऽसि पाण्डव। द्वौ भूतसर्गो लोकेऽस्मिन् दैव आसुर एव च दैवविस्तरशः प्रोक्त आसुरम् पार्थमे शृणु प्रवृत्तिञ्च निवृत्तिञ्च जनानो विदुरासुरः न शौचं नापि चाचारो असत्यं तेषु विद्यते असत्तम् अप्रतिष्ठं ते जगदाहुरनीश्वरम् अपरस्परसम्भूतं किमन्यत् कामहेतुकम् एतां दृष्टिमवष्टभ्य नष्टात्मानोऽल्पबुद्ध्ययः प्रभवन्त्युग्रकर्मानः क्षयाय जगतो हितः काममाश्रित्य दुष्पूरं दम्भमानामदान्वितः मोहाद् गृहीत्वा सद्ग्रहान् राहान् प्रवर्तेन्ते शुचिव्रतः चिन्तामपरिमेयां च प्रलयान्तामुपाश्रितः कामोपोभोगमपरमा ಏತಾವದಿತಿ ನಿಶ್ಚಿತಃ ಆಶಪಾಶ ಶತೈರ್ಬದ್ಧ ಕಾಮಕ್ರೋಧೋ ಪರಾಯಣಃ ಈಹಂತೆ ಕಾಮಭೋಗಾರ್ಥಂ ಅನ್ಯಾಯೇನಾರ್ಥ ಸಂಚಯಾನ್ ಇದಮದ್ಯೋ ಮಯಾ ಲಬ್ಧಮಿದಂ ಪ್ರಾಪ್ಸೇ ಮನೋರಥಂ ಇದೋಮಸ್ತಿ ದಂ ಅಪಿ ಮೇ ಭವಿಷ್ಯತಿ ಪುನರ್ಧನಂ ಅಸೌ ಮಯಾ ಹತಶತ್ರುರ್ ನಿಶ್ಯೇ ಚಾಪರಾನಪಿ ಈಶ್ವರೋಹಂ ಅಹಂ ಭೋಗಿ ಸಿದ್ಧಹಂ ಬಲವಾನ್ ಸುಖಿ ಆಢ್ಯೋಭಿ ಜನವಾನಸ್ಮಿ ಕೋನ್ಯಸ್ತಿ ಸದೃಶೋ ಮಯಾ ಯಕ್ಷೇ ದಾಸ್ಯಾಮಿ ಮೋದಿಷ್ಯ ಇತ್ಯಜ್ಞಾನೋ ವಿಮೋಹಿತಃ ಅನೇಕಚಿತ್ತ ಬಿಭ್ರಾಂತ ಮೋಹಜಾಲ ಸಮಾವೃತಃ ಪ್ರಸಕ್ತಃ ಕಾಮಭೋಗೇಷು ಪತಂತಿ ನರಕೇಷು ಚ ಆತ್ಮಸಂಭಾವಿತಃ ಸ್ತಬ್ಧ ಧನಮಾನೋ ಮದಾನ್ವಿತಃ ಯಜಂತೆ ನಮ ಯಜ್ಞೈಸ್ತೆ ದಂಭೇನಾ ವಿಧಿಪೂರ್ವಕಂ ಅಹಂಕಾರಂ ಬಲಂ ದರ್ಪಂ ಕಾಮಂ ಕ್ರೋಧಂಚ ಸಂಶ್ರಿತಃ ಮಾಮಾತ್ಮ ಪರದೇಹೇಷು ಪ್ರದ್ವಿಷೋಂತೋಭ್ಯಸೂಯಕಃ ತಾನಹಂ ದ್ವಿಷತಃ ಕ್ರೂರಾನ್ ಸಂಸಾರೇಷು ನರಾಧಮಾನ್ ಕ್ಷಿಪಾಮ್ಯ ಅಜಸ್ರಮಾ ಅಶುಭಾನ್ ಆಸುರಿಷ್ವೇವ ಯೋನಿಷು ಆಸುರಿಂ ಯೋನಿಮಾಪನ್ಯಾ ಮುರಾ ಜನ್ಮನಿ ಜನ್ಮನಿ ಮಾಮ ಪ್ರಾಪ್ಯೈವ ಕೌಂತೇಯ ತತೋ ಯಾಂತ್ಯಧಮಾಂ ಗತಿಂ ತ್ರಿವಿಧಂ ನರಕಸ್ಯೇದಂ ದಾರಂ ನಾಶನಮಾತ್ಮನಃ ಕಾಮಃ ಕ್ರೋಧಸ್ತಥಾ ಲೋಭಸ್ ತಸ್ಮಾದೇತತ್ರಯಂ ತ್ಯಜೇತ್ ಏತೈರ್ವಿಮುಕ್ತಃ ಕೌಂತೇಯ ತಮದ್ವಾರೇ ಶ್ರೀಭಿರ್ನಡಃ ಆಚರತ್ಯಾತ್ಮನಃ ಶ್ರೇಯಸ್ತತೋ ಯಾತಿ ಪರಂ ಗತಿಂ ಯ ಶಾಸ್ತ್ರವಿಧಿ ಮುತ್ಸೃಜ್ಯ ವರ್ತತೆ ಕಾಮಕಾಚಾರತಃ ನ ಸ ಸಿದ್ಧಿಮವಾಪ್ನೋತಿ ನ ಸುಖಂ ನೋ ಪರಂ ಗತಿಂ ತಸ್ಮಾತ್ ಶಾಸ್ತ್ರಂ ಪ್ರಮಾಣಂತೆ ಕಾರ್ಯಕಾರ್ಯೋ ವ್ಯವಸ್ಥಿತೋ ಜ್ಞಾತ್ವಾ ಶಾಸ್ತ್ರವಿಧಾನೋಕ್ತಂ ಕರ್ಮ ಕರ್ತುಮಿಹಾರ್ಹಸಿ ಇತಿ ಶ್ರೀಮಹಾಭಾರತೇ ಶತಸಾಹಸ್ರ್ಯಾಂ ಸಂಹಿತಾಯಾಂ ವೈಯಸಿಕ್ಯಾಂ ಭೀಷ್ಮಪರ್ವಣಿ ಶ್ರೀಮದ್ಭಗವದ್ಗೀತಾಸು ಉಪನಿಷತ್ಸು ಬ್ರಹ್ಮವಿದ್ಯಾಯಾಂ ಯೋಗಶಾಸ್ತ್ರೇ ಶ್ರೀಕೃಷ್ಣಾರ್ಜುನ ಸಂವಾದೇ ದೈವಾಸುರ ಸಂಪದ ವಿಭಾಗ ಯೋಗ ನಾಮ ಷೋಡಶೋಧ್ಯಾಯಃ ಶ್ರೀ ಪ್ರಭುಪಾದ ಕೃತ ಗೀತಾರ್ಗಾನ್ ಷೋಡಶೋಧ್ಯಾಯ ಶ್ರೀ ಭಗವಾನ್ ಕಹಿಲೇನ್ ಅಭಯ ಸತ್ಯ ಸಂಶುದ್ಧಿ ಅಭಯ ಸತ್ಯ ಸಂಸಿದ್ಧಿ ಜ್ಞಾನೆ ಅವಸ್ಥಾನ್ ದಾನ್ ದಮ ಜಗ್ಗವಾರ್ ಶ್ರದ್ಧಾಯ ತಪಾನ್ ಸರಳತಾ ಸತ್ವಾರ್ ಅಹಿಂಸಾ ಕ್ರೋಧ ತ್ಯಾಗ ಶಾಂತಿ ದಯಾ ಆರ್ ಪರನಿಂದ ರೋಧ ಅಲೋಲುಪತಾ ಮೃದುತಾ ತೇಜ ಚಪಲ್ ಕ್ಷಮಾ ರೀತಿ ಶೌಚವಾರಿ ಅದ್ರೋಹ ಸಕಲ್ ಅಭಿಮಾನ ಶೂನ್ಯತಾ ಶೆ ಛಾಬ್ಬಿಶ ಜಗುಣ ಸಂಪದ ಶೆ ಹಯ ತಾರ ಜಾರ ದೈವಿತೆ ಜನಮ ದಂಭದರ್ಪ ಅಭಿಮಾನ ಕ್ರೋಧ ನಿಷ್ಠುರತಾ ಸಂಪದ ಅಸುರಿ ಹಯ ಯಥಾ ಅಜ್ಞಾನತಾ ದೈವೀ ಸಂಪದ ಜೆ ತಾರ ಮುಕ್ತಿರ ಕಾರಣ ಅಸುರಿ ಸಂಪದ ಹಯ ಸಂಸಾರ ಬಂಧನ ತುಮಾರ ಚಿಂತಾರ ಕಥಾ ನಾಹಿ ಹೆ ಪಾಂಡವ ದೈವೀ ಸಂಪದೆ ತುಮಾರ ಹಯೆ ಜನಮ ಹೆ ಭಾರತ ಎ ಜಗತೆ ದ್ವಿಭೂತ ಸೃಷ್ಟಿ ಏಕೆ ದೈವೀ ದ್ವಿತೀಯ ಸೆ ಆಸುರಿ ವಾ ದೃಷ್ಟಿ ದೈವೀ ಜರಾ ತಾರ ಕಥಾ ಅನೇಕ ಹಯೆ ಶುನೋ ಎವೆ ಕಥಾ ಜರಾ ಅಸುರ ಜನ್ಮೆಛೆ ಪ್ರವೃತ್ತಿ ನಿವೃತ್ತಿ ಜಹಾ ಅಸುರ ನಾ ಜನೆ ಶೌಚಾಚಾರ ಸತ್ಯ ಮಿಥ್ಯಾ ನಾಹಿ ತಾರಾ ಮನೆ ಅಸುರ ಜೆ ಲೋಕೆ ತಾರಾ ನಾ ಮನೆ ಈಶ್ವರ ಜಗತೆರ ವಿಧಾತಾ ಜಿನಿ ಅಸ್ವೀಕಾರ ತಾರ ಸೃಷ್ಟಿರ ಕಾರಣ ಸೆ ಅನೀಶ್ವರವಾದೀ ಜ್ವರ ಕಾರ್ಯ ಕಾರಣ ಸೆ ಕಾಮುಕವಿವಾದೀ ಈ ಕ್ಷುದ್ರ ದೃಷ್ಟಿಲಯೇ ಅಸುರೇರ ಗಣ ಆತ್ಮತತ್ವ ಜ್ಞಾನಹೀನ ಅಲ್ಪಬುದ್ಧಿ ಹನ್ ಉಗ್ರಕರ್ಮೆ ಉತ್ಸಾಹ ತಾರ ಜಗತ ಹಿತ ಕ್ಷಯ ಕಾರ್ಯೆ ಪಟು ತಾರಾ ಹಯ ಪ್ರಭಾವಿತ ದುಷ್ಪುರ ಆಶ್ರಯ ಕಾಮ ದಂಭ ಮದಾನ್ವಿತ ಮೋಹಗ್ರಸ್ತ ಅಸದ್ಗ್ರಾಹ ಶುಚಿವ ಅಶುಚಿವ ವ್ರತ ಅಪರೇರ ಚಿಂತಾ ತಾರ ಜತ ದಿನ ಬಾಛೆ ಕಾಮಮಾತ್ರ ಉಪಭೋಗ ಹೃದಯತೆ ಆಛೆ ಶತ ಶತ ಆಶಾಪಾಶ ಶುಧು ಕಾಮ ಕ್ರೋಧ ಕಾಮ ಭೋಗ ಲಾಗಿ ಅರ್ಥ ಅನ್ನ ಸೆ ವಿರೋಧ ಅನ್ಯಾಯ ಸೆ ಕರೆ ನಿತ್ಯ ಸಂಚಯತೆ ಚಿತ್ತ ತಾರ ನಿತ್ಯಬುದ್ಧ ಅಸತ ಕಾರ್ಯತೆ অদ্য এই অর্থলাভ মনোরথ সিদ্ধি পুনর্বার ভবিষ্যতে হবে অর্থ বৃদ্ধি। সে শত্রু মরিল অন্য নিশ্চয় মারিব, আমি সে ঈশ্বর ধনী সে কার্য সাধিব। আমি ভুগি সিদ্ধ আর বলবান সুখী, মম সম এহ নহে আর সব দুঃখী। আমি অভিজনবান আমি ধন আড্য, আমার সমান হবে কার কিবা সাধ্য। আমি সে করিব যজ্ঞ আমি দান দিব, স্ত্রী সঙ্গ করিয়া আমি আনন্দ পাইব। অজ্ঞান মোহিত হয়ে কথা বলে মোহজাল সমাবৃত কালের কবলে, আসলেতে কামাশক্ত নরকেরও যাত্রী, অসুচি নরকে বাস নরক বিধাত্রী। আত্মসম্ভাবিত মান ধনেতে অনম্র, মদানবিত অসুর সে সর্বদা বিনম্র। নামমাত্র যজ্ঞ করে শাস্ত্র বিধি নাই, দম্ভ মাত্র আছে সার কেবল বোরাই। অহংকার বল দর্প কাম ক্রোধাশ্রয়, আমার সম্পর্কে দেহে দ্বেষ সে করয়। অসুয়ার বসে চিন্তা সফর পরে, সাধুর গুণেতে দোষ কিংবা নিন্দা করে। সেই সে বিদ্বেষী ক্রূর নরাধমগণে, নিত্য সে কেপন করি সংসার গহনে। অসুর জনিতে হয় জনম মরণ, অজস্র অশুভ তার জীবন যাপন। অসুরেরও ঘরে মুর জনমে জনমে, আমাকে ভুলিয়া দুঃখী মরমে মরমে। ক্রমে ক্রমে পায় সেই অধমাজে গতি, অক্ষম আমাকে পেতে যেহেতু কুমতি। সেই কাম ক্রোধ লোভ নরকের দ্বার, ত্যাজ তাহা নয় তিন সাধু ব্যবহার। এই তিনে মুক্তি যারা শুন হে কৌন্তেয়, তম গুণের দ্বার সেই অতিশয় হেয়। তবে সে আচরি ধর্ম নিজ শ্রেয়স্কর, পরাগত লাভ করে মম ভক্তিকর। শাস্ত্রবিধি পরিত্যাগে কাম আচরণ, সিদ্ধি প্রাপ্তি নহে তাহে সুখগতিপর। অতএব শাস্ত্রবিধি কার্যের প্রমাণ, জানি শাস্ত্রবিধি কর কার্য সমাধান। ভক্তি বেদান্ত কহে শ্রীগীতার গান, শুনে যদি শুদ্ধ ভক্ত কৃষ্ণগত প্রাণ। ইতি শ্রীগীতার দৈবাসুর সম্পদ বিভাগ যোগ নামক ষোড়শ অধ্যায় সমাপ্ত। হরে কৃষ্ণ। দৈব আসুর সম্পদ বিভাগ যোগ, তো এই অধ্যায়ের শিরোনাম শুনে বোঝা যাচ্ছে যেখানে দেবতা এবং অসুরদের সম্বন্ধে কোনো একটা কিছু বলা হবে। দেবতা কারা, অসুর কারা, তাদের সম্বন্ধে বলা হবে। দৈবী সম্পদ বা দেবতা সত্যগুণের প্রাধান্যে বা সত্যগুণের বৃদ্ধিতে, অর্থাৎ চোদ্দ নম্বর অধ্যায়ে কি বলা হচ্ছিল, চোদ্দ নম্বর অধ্যায়ের শিরোনাম কি ছিল মনে আছে? চোদ্দ গুণত্রয় বিভাগ, সেখানে সত্রজ তমগুণের কথা বলা হচ্ছিল। তো সত্ত্বগুণের বৃদ্ধিতে, অর্থাৎ দেখা হচ্ছিল আমরা কখনো কোনো গুণ বৃদ্ধি পায় সত্ত্বগুণ, কখনো তমগুণ রজগুণের ঊর্ধ্বে বৃদ্ধি পায়, কখনো রজগুণ সত্ত্বগুণ তমগুণের ঊর্ধ্বে বৃদ্ধি পায়। তো যখন সত্ত্বগুণ প্রাধান্য পায় এবং সে সত্ত্বগুণের প্রাধান্যতে আস্তিক্য ভাবমূলক, অর্থাৎ ভগবানের প্রতি বিশ্বাস ভাবমূলক যে সকল সদ্গুণ জীবে প্রকাশিত হয় তা হচ্ছে দৈবী সম্পদ, দেবতাদের সম্পদ বলা হয় বা দৈবী সম্পদ বলা হচ্ছে তাকে। এইরূপ দৈবী সম্পদ বিশিষ্ট জীবই হচ্ছেন দৈব প্রকৃতি আশ্রিত। গীতার নয় অধ্যায়ে 13 নম্বর শ্লোকে কি বলেছেন? নবম অধ্যায়ে 13 নম্বর শ্লোকটা দেখুন, মহাত্মানস তুমাম পার্থ, শ্লোকটাই মনে হচ্ছে। মহাত্মানস তুমাম পার্থ দৈবীম প্রকৃতি আশ্রিতা, তারাই হচ্ছেন দৈবীম প্রকৃতি, তারাই তখন দৈবী প্রকৃতির আশ্রয় গ্রহণ করেন, দৈবী প্রকৃতির শরণ গ্রহণ করেন। তারা সত্যগুণ প্রধান প্রকৃত ভগবত বিশ্বাসী এবং ভগবত ভজন পরায়ণ এবং মহাত্মা এবং দেবতা শব্দে নির্দিষ্ট, তাদেরকে দেবতা শব্দের দ্বারা ইঙ্গিত করা হচ্ছে। মহাত্মানস তুমাম পার্থ দৈবীম প্রকৃতি আশ্রিতা। আসুরী সম্পদ মানে কি? দৈবী সম্পদের বিপরীত, দৈবী সম্পদ ব্যতীত যাহা তাহা হচ্ছে আসুরী সম্পদ, এছাড়া বাকি যা আছে সব হচ্ছে আসুরী সম্পদ। দৈব সম্পদ বিপরীত যা আছে এবং দৈব সম্পদ ছাড়া বাকি যা কিছু রইল সব হচ্ছে আসুরী সম্পদ, সব হচ্ছে আসুরী সম্পদ। আসুরী অর্থাৎ রাজসী বা রাক্ষসী বা তামসী প্রকৃতি বিশিষ্ট জীবের সকল লক্ষণ বা দুর্গুণ তাদের সমস্ত এই অধ্যায়ে সংক্ষেপে ও মিলিতভাবে আসুরী সম্পদ বলে বর্ণনা করা হবে। এরা হচ্ছে রজগুণ প্রধান বা অসুর তমগুণ প্রধান। যদি রজগুণ প্রধান হয় তখন বলা হচ্ছে অসুর, আর যদি তমগুণ প্রধান তখন বলা হচ্ছে রাক্ষস। অসুর আর রাক্ষসের মধ্যে পার্থক্য আছে কিছুটা, অসুর আর রাক্ষস। রজগুণ প্রধান হলে অসুর, আর তমগুণ প্রধান হলে রাক্ষস, এটা তমগুণ প্রধান থাকে। এরকম যারা দৃষ্টি লাভ করেন, নবম শ্লোকে ব্যাখ্যা করছেন, অর্থাৎ অসুরগণের দৃষ্টি বা দর্শন বা দার্শনিক হচ্ছে মতবাদ সকল, তারা তাদের কথা বলা হচ্ছে। এটা আসুরি জুনি। তো এখন গত অধ্যায়ে আমরা কি দেখেছিলাম, ভগবান পুরুষোত্তম তত্ত্বের কথা বলছিলেন। গত অধ্যায়ের নাম কি ছিল? 15 নম্বর অধ্যায়ের পুরুষোত্তম যুগ। ভগবান কি বলছিলেন? দু ধরনের জীব আছে এই জগতে, কৃষ্ণকে গীতা বলছিলেন 16, 17, 18, দু ধরনের জীব আছে, কারা কারা? খর আর অক্ষর। তো আমরা খর অক্ষরের বিভিন্ন ধরনের ব্যাখ্যা শুনেছিলাম। হলো প্রভুপাদ কি বলছেন, না বলদেব বিদ্যাভূষণ শুনে প্রভুপাদ কি বলছেন, খর মানে কি? খর মানে হচ্ছে কি বলছিলেন, জড়বদ্ধ জীব, আর অক্ষর মানে চিন্ময় জীব। অর্থাৎ খর মানে হচ্ছে এই জগতের জীব, বদ্ধ জীব, অক্ষর মানে হচ্ছে চিন্ময় মুক্ত জীব, ভগবদ্ধামের জীব। আর ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর কি বলছেন, খর মানে কি? খর মানে হচ্ছে জীব তত্ত্ব বা বিভিন্ন অংশ তত্ত্ব জীব, আর অক্ষর মানে হচ্ছেন স্বাংশ ভগবৎ তত্ত্ব, বিষ্ণু তত্ত্ব বা ব্রহ্মতত্ত্ব বলা হচ্ছে। তো সেই স্বাংশর মধ্যে আবার সেখানে ব্রহ্ম পরমাত্মা আছেন, ব্রহ্ম তত্ত্ব। ব্রহ্ম হচ্ছেন আংশিক প্রকাশ, সামান্য প্রকাশ, আর পরমাত্মা হচ্ছেন উত্তম প্রকাশ। তো খর মানে আরো বলা হয় এখানে বা সেদিক থেকে দেখতে গেলে, খর মানে খরণ হয়ে যার, যার খরণ হয় অর্থাৎ যার পতন হয়। যদি আমরা বলদেব বিদ্যাভূষণ বা শিল প্রভুপাদের ধারায় দেখি তাহলে খর মানে কি? বদ্ধ জীবের খরণ হয়ে তার স্বরূপ থেকে খরণ হয়েছে, প্রকৃত স্বরূপ থেকে বিচ্যুতি হয়েছে, তাকে বলা হচ্ছে খর। মুক্ত জীবের খরণ হয় না, পাহয় নিয়ে জন্য বলা হচ্ছে অক্ষর। আবার বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের ভাষায় যদি বলতে যাই তাহলে জীবতত্ত্বের খরণ হতে পারে কিন্তু বিষ্ণুতত্ত্বের খরণ হয় না, স্বরূপ হতে খরণ হয় না। আসলে সিদ্ধার্থ স্বামীবাদ বলছিলেন জীব খর মানে কি? জড়দ্রব্য, দ্রব্য হচ্ছে খর, স্থাবর হচ্ছে খর, আর অক্ষর মানে হচ্ছে জঙ্গম অর্থাৎ চেতন জীব অক্ষর। আর এই যে প্রত্যেকটা ক্ষেত্রে খর অক্ষর খর অক্ষর খর অক্ষর, এবং এই খর এবং অক্ষরের অতীত তার ঊর্ধ্বে উত্তম আরেকজন পুরুষ আছেন, তাকে বলা হচ্ছে পুরুষোত্তম, এ বলা হচ্ছে পুরুষোত্তম। সেই পুরুষোত্তম ভগবান, তার কথাই এই অধ্যায়ে 15 নম্বর অধ্যায়ে বলা হয়েছিল। এখন শেষের দিকে ভগবান বলছেন, পুরুষোত্তম ভগবানের কথা বলার পরে অধ্যায়টা শেষ করছেন কিভাবে, যে যিনি এই পুরুষোত্তম ভগবানের জ্ঞান শুনেন বা জানেন, এই সবচেয়ে গোপনীয় শাস্ত্র তোমার কাছে প্রকাশ করলাম। 19 নম্বর লোকে বলছেন, নিঃসন্দেহে আমাকে পুরুষোত্তম বলে যিনি জানেন, তিনি সর্বজ্ঞ, তিনি সর্বতভাবে আমাকে বোঝনা করেন। ভগবানকে পুরুষোত্তম বলে জানেন অর্থাৎ পুরুষোত্তম তত্ত্ব জানা, ভগবানকে পুরুষোত্তম বলে জানা। এখন কারা সেই পুরুষোত্তম বলে জানতে পারে, ভগবানকে কারা পুরুষোত্তম বলে জানতে পারে, কারা জানতে পারে না, অর্থাৎ এই পুরুষোত্তম তত্ত্ব জ্ঞান লাভের যোগ্য করা, অযোগ্য করা। এবার যোগ্যতা কি, অযোগ্যতা কি কি, এই কথাই এই 16 নম্বর অধ্যায় বর্ণনা করছেন, যে পুরুষোত্তম তত্ত্ব জানার যোগ্য, যোগ্য করা আর অযোগ্য করা। যারা হচ্ছেন দেবতা বা দৈবী সম্পদ বিশিষ্ট তারা হচ্ছেন যোগ্য, আর যারা আসুরী সম্পদ বিশিষ্ট তারা হচ্ছেন অযোগ্য। তো এটাই এই অধ্যায়ে মূলত বিশ্লেষণ। ভক্তিবিনোদ ঠাকুর তিনি আরেকটা দৃষ্টিকোণ থেকে বলছেন এই অধ্যায়ের সংগতি প্রদান, লিঙ্ক প্রদান করছেন। তিনি বর্ণনা করছেন যে ভগবান এতক্ষণ, কৃষ্ণ এতক্ষণ পর্যন্ত বললেন অর্জুনকে, বা এখন বলছেন অর্জুনকে যে হে অর্জুন, এখন তোমার মনে এত কিছু শোনার পর, পুরুষোত্তম যোগ বললাম এতক্ষণ পর্যন্ত আমি তোমাকে, এতক্ষণ পর্যন্ত শোনার পর তোমার মনে হয়তো এরূপ সংশয় বা সন্দেহ আসতে পারে, যে সমস্ত শাস্ত্রেই এই সাত্ত্বিক ধর্ম আচরণের কথা বলা আছে, সমস্ত শাস্ত্রে সাত্ত্বিক ধর্ম আচরণ করার কথা বলা আছে বা জ্ঞান লাভের আচরণ করে জ্ঞান লাভ করার ব্যবস্থা আছে, তার তত্ত্বটা কি, অর্থাৎ কেন সমস্ত শাস্ত্রে সাত্ত্বিক সত্যগুণের কথা বলা আছে, সাত্ত্বিক ধর্ম আচরণের কথা বলা হয়েছে? সেই সংশয় দূর করার জন্য সেই সংশয় দূর করার জন্য আমি তোমাকে বলছি যে এই সংসার অশ্বত্থ বৃক্ষে দুটা ফুল ফল আছে। অশ্বত্থ বৃক্ষ গত অধ্যায়ে বলেছিলেন অশ্বত্থ বৃক্ষে দুটা ফল আছে, একটা ফল হচ্ছে মুক্তিজনক সংসার থেকে মুক্তি প্রদান করে, আর একটা ফল হচ্ছে সংসারে বদ্ধ করে রাখে আমাদেরকে। সে বদ্ধ দশায় তার শুদ্ধ সত্য ধর্মটি গুণীভূত হয়েছে, একে বলা হচ্ছে সত্য সংশুদ্ধি। সত্য সংশুদ্ধি মানে কি? জীবের সত্তা অস্তিত্বটাকে শুদ্ধ করা, অর্থাৎ সাধারণ যে অস্তিত্ব জীবের জীবন ধারণ এটাকে শুদ্ধ করা সত্য সংশুদ্ধি। তখন সত্য সংশুদ্ধি জীবের পক্ষে অভয়, সত্য সংশুদ্ধি লাভ করলে জীব অভয় লাভ করতে পারে। অভয়ম সত্য সংশুদ্ধিম, সংশুদ্ধির জ্ঞান ও যোগ ব্যবস্থিতি। এই সত্য সংশুদ্ধি করার জন্যেই শাস্ত্রে জ্ঞান যোগের ব্যবস্থা দেয়া হয়েছে, এবং এই সত্য সংশুদ্ধির উদ্দেশ্যে এ সকল কর্মের ব্যবস্থা দেওয়া হচ্ছে, তাকে বলা হচ্ছে দৈবী সম্পদ। অর্থাৎ সত্য সংশুদ্ধি লাভ করার জন্য যে সমস্ত কর্ম করার জন্য বলা হচ্ছে সেটাকে বলা হচ্ছে দৈবী সম্পদ, অর্থাৎ এই যে সমস্ত কিছু এই অধ্যায়ে বর্ণনা করা হবে। আর যে সমস্ত বস্তু বা যে সমস্ত কার্যকলাপ এই সত্য সংশুদ্ধির ব্যাঘাত হয় বা বিঘ্ন রূপে আসে তাকে বলা হচ্ছে আসুরী সম্পদ। আসুরী সম্পদ, এইভাবে সত্য সম্পদ আসুরী শুদ্ধ সম্পদ ভগবান এখানে বর্ণনা করছেন। প্রথম সূত্রটা বলুন। আচ্ছা, এই এই ইয়েতে মূলত আমরা দেখতে পাবো প্রথম ছটা শ্লোকে ব্যাখ্যা করবেন ভগবান দৈবী এবং আসুরী সম্পদের কথা ব্যাখ্যা করবেন, দৈবী এবং আসুরী সম্পদ কীরকম। তারপরে সপ্তম থেকে প্রায় 18 নম্বর শ্লোক পর্যন্ত তিনি বর্ণনা করবেন যে এই যে আসুরী ব্যক্তিদের মনোভাব, মনোরাজ্য, তাদের মনোভাব কীরকম, তাদের দৃষ্টিভঙ্গি কীরকম, এবং শেষের প্রায় 19 থেকে 24 পর্যন্ত শ্লোকে ব্যাখ্যা করবেন নরকের দ্বার, অসুরদের গতি কী হয় সেটা বর্ণনা করবেন। প্রথম শ্লোকটা পড়ুন। এই সমস্ত গুণাবলী দিব্য ভাব সমন্বিত ব্যক্তিদের মধ্যে দেখা যায়। এই যে তালিকা দিচ্ছেন প্রায় 26টা আছে এখানে, দৈবী সম্পদ বলা হচ্ছে, এটা দিব্য ভাব সমন্বিত ব্যক্তিদের মধ্যে দেখা যায়। তো মূলত এটা পরবর্তীতে ব্যাখ্যা করবেন, সাধারণত এই 6 নম্বর শ্লোকে ব্যাখ্যা করছেন। দুপ্রকার জীব আছে, সহজ কথা দেবতা আর অসুর, দুটা দলে ভাগ করছেন সবাই, দেবতা আর অসুর। দেবতা কারা? যারা ভগবানের ভক্ত। অসুর কারা? ভগবানের ভক্ত না। দৌভূত স্বর্গ লোকেস্মিন দৈব আসুরে এবচ বিষ্ণুভক্ত স্মৃত দৈব আসুরস্ত বিপর্যয়। যারা ভগবানের বিষ্ণুর ভক্তরা হচ্ছেন দেবতার যারা বিপরীত, যারা এদের বিপরীত তারা হচ্ছেন দেবতা, তারা হচ্ছেন অসুর। সহজ কথা, আমরা কীভাবে এই জগতের সবাইকে ভাগ করতে পারি? তাই এখন হয়তো জাগতিকভাবে কোনো ব্যক্তি অনেক গুণবান হতে পারেন, ধনবান হতে পারেন, অনেক প্রতিপত্তিশালী হতে পারেন, জাগতিকভাবে অনেক সম্মানিত হতে পারেন, কিন্তু যদি উনি বিষ্ণুভক্ত না হন, ভগবানের ভক্ত না হন, তাহলে তিনি অসুর। এটা ভগবদ্গীতার কথা, শাস্ত্রের কথা, যে যত বড় পণ্ডিত, নীতিবান, শাস্ত্রজ্ঞ বা বৈদিক নীতিপরায়ণ হতে পারেন, বৈদিক ধর্ম আচরণ পরায়ণ হতে পারেন, সদ্ধর্ম আচরণ করতে পারেন, যত সম্মানিত হতে পারেন, সধর্ম পরায়ণ হতে পারে, কিন্তু যদি ভগবানের ভক্ত না হন তাহলে তিনি এক কথায় অসুর। রাক্ষস অসুরদের মধ্যে আর একটু নিম্ন স্তরের তমগুণে যারা আছে, মনে করুন যারা জাগতিকভাবে অনেক গুণবান আছে, সাত্ত্বিক, জাগতিকভাবে অনেকটা ভালো নৈতিক নীতিবান আছে কিন্তু ভক্ত না, তারা মনে করেন অসুর। আর যারা জাগতিকভাবে তারা ভক্ত না আবার খুব অধর্ম পর্যন্ত হচ্ছে রাক্ষস। শ্রীধর স্বামীপাদ বলছেন আসুরিম সম্পদম ত্যাক্তা দৈবীম এবা শ্রীতামরাহা মুচ্যন্তে নীতি নির্ণেতুম তদ্বিবেকোথ ষোড়শে। এই 16 নম্বর অধ্যায়ে আসুরি সম্পদ ত্যাগ করে মানবগণ দৈবী সম্পদ আশ্রয় করলে মুক্ত হয় এটা বর্ণনা নির্ণয় করার জন্য অধ্যায় বলা হয়েছে। অর্থাৎ জীবেরা আসুরি সম্পদ পরিত্যাগ করে দৈবী সম্পদ গ্রহণ করলে মুক্ত হন এই জগৎ থেকে, এই এই বস্তুগুলির কথা বর্ণনা করে। তা আমরা শুধু লিঙ্কটা একটু দেখে নিই আগে। প্রথম শ্লোকে দৈবী সম্পদের কথা বলা হচ্ছে, এটা বলার পর এখন দ্বিতীয় না এক দুই তিন শ্লোকে বলা হচ্ছে দৈবী সম্পদের কথা, দেবতাদের সম্পদ কি, দৈবী গুণাবলীগুলি কি কি বলা হলো। এখন চার নম্বর শ্লোকে ব্যাখ্যা করছে আসুরি সম্পদ কি, এটা পড়ুন। এই সমস্ত আসুরি সম্ভব সম্পদ কি সেটা চার নম্বর শ্লোকে বললেন, দম্ভ দর্প অভিমান ক্রোধ রূঢ়তা অবিবেক এই সমস্ত হচ্ছে আসুরি সম্পদ, আসুরি ভাব সম্পন্ন ব্যক্তিদের। তো তাৎপর্য পরিবার বলছেন এই শ্লোকে নরকে যাওয়ার প্রশস্ত রাজপথটির বর্ণনা করা হয়েছে। তো নরকে যাওয়ার প্রশস্ত রাজপথ কীভাবে নরকে যাব আমরা সহজে এটা বর্ণনা করা হচ্ছে। দর্প মানে হচ্ছে অহংকার, দর্প মানে দাম্ভিকতা, দম্ভ আর দর্প কিছু না পার্থক্য, দম্ভ আর দর্প কিছু দাম্ভিকতা আছে এখানে, কিছু না পার্থক্য আছে এখানে, দম্ভ আর দর্প। দর্প মানে অহংকার বলতে পারি আমরা, অহংকার। তো এটা বলার পর এখন পাঁচ নম্বর শ্লোকে ব্যাখ্যা করছেন, পাঁচ নম্বর শ্লোকে ব্যাখ্যা করছেন যে এই যে দুপ্রকার সম্পদ, দৈবী সম্পদ ও আসুরি সম্পদ, তাদের কাজ কি রকম, কোনটার কাজ কি রকম সেটা পাঁচ নম্বর শ্লোকে ব্যাখ্যা করেন। পাঁচ নম্বরটা বলুন, দৈবী সম্পদ মুক্তির অনুকূল, আসুরিক সম্পদ বন্ধনের কারণ। তারপর কি বলছেন অর্জুনকে পাণ্ডবপুত্র, তোমার শোক করার কারণ নেই, কারণ তুমি দৈবী সম্পদ সহ জন্মগ্রহণ করেছ। এর মানে কি, কিভাবে অর্জুন দৈবী সম্পদ সহ জন্মগ্রহণ করলেন, না সধর্ম আচরণকে দৈবী সম্পদ বলা হচ্ছে। তো অর্জুন ক্ষত্রিয় রূপে তিনি যুদ্ধ করবেন, এটা তার দৈবী সম্পদ, ক্ষত্রিয় রূপে যুদ্ধ দৈবী সম্পদ। তাই বলছে তুমি যুদ্ধ করো, ভগবান আবার বলছেন তোমার এটা আসুরি সম্পদ না, তোমার আসুরি গুণে জন্ম হয়নি। শত্রুর উদ্দেশ্যে বাণ নিক্ষেপ করা ক্ষত্রিয়ের ধর্ম এবং তার এই কর্ম থেকে নিরস্ত হওয়াকে আসুরিক বলে মনে করা হবে। সুতরাং অর্জুনের শোক করার কোনোই কারণ ছিল না, যিনি জীবনের বিভিন্ন বর্ণ আশ্রমোচিত আচরণ করেন তিনি দিব্যশ্রে অধিষ্ঠিত। অর্জুনের এখানে শোক করার কোনো প্রয়োজন ছিল না। পাঁচ নম্বরে বললেন এটা, এখন ছ নম্বরে ব্যাখ্যা করছেন ভগবান যে এই যে আসুরি সম্পদ যাকে সর্বতোভাবে বর্জন করা উচিত তা সবিস্তারে বর্ণনা করছেন এখানে, আসুরি সম্পদটা কি হবে তা। ছ নম্বরটা পড়ুন, ভগবান বলছেন যে এতক্ষণ পর্যন্ত আমি দৈবী সম্পদ সম্বন্ধে বিস্তারিত বললাম, এখন আসুরি সম্পদ সম্বন্ধে বলতে শুরু করছি, এটা আমার কাছ থেকে বিস্তারিত। এখন সাত নম্বর, সাত থেকে ১৮ পর্যন্ত শ্লোক পর্যন্ত তিনি এই প্রায় ১২টা শ্লোকে আসুরি সম্পদের কথা ব্যাখ্যা করবেন। সাত নম্বরটা বলুন, তাদের প্রবৃত্তি প্রবৃত্ত অধর্ণ বিষয় থেকে তাদের নিবৃত্ত হতে জানে না, সব সময় সেই ভোগকার্যে প্রবৃত্তই থাকে অসুরেরা, শৌচ সদাচার সততা এই সমস্ত গুণাবলী নেই তাদের কাছে। আট নম্বরটা দেখুন, আমরা ওদিন দেখিয়েছিলাম চার্ট, অধর্ম আর ধর্ম, অধর্ম আর ধর্ম। অধর্মের মধ্যে আছে কি, নীতিহীন, অনৈতিক, তারপরে আছে নৈতিক, নৈতিক আবার শেষ, নাস্তিক আবার আস্তিক, নীতিবান নাস্তিক, নীতিবান আস্তিক, কিন্তু সবাই অধর্ম করছে। অর্থাৎ ভগবানের ভক্তি না করলে সব কিছু অধর্ম, ভগবানের ভক্তি না করলে সেটা আসুরিক। এই সমস্ত ব্যক্তিরা ঈশ্বর শূন্য এবং অবলম্বনবিহীন, তাদের কোনো অবলম্বন নেই, তাদের ভগবানকে অবলম্বন করছে না, তারা ভগবানকে গ্রহণ করছে না, তারা অবলম্বন। কিন্তু সেই সময় আসলে এই জন্য বলা হচ্ছে, আসলে ইন্ডিয়াতে বা ভারতে এরকম পিওর নাস্তিক নেই, একদম যে কেবলও নাস্তিক, যে নাস্তিক বা বিশ্বাস করে এরকম ব্যক্তি, এরকম ব্যক্তি সহজে পা বা এরকম আসলে নেই। সকলেই যত বললুক না কেন বাইরে আমি নাস্তিক, ভগবানে বিশ্বাস করি না, এটা আসলে বাহ্যিক একটা ফ্যাশন, একটা দেখানোর জন্য অনেক সময় বলে থাকে, মনে করে কি আমি যদি বলি আমি ভগবানে বিশ্বাস করি সবাই মনে করবে আমি বোকা, আমি পুরনো মনোভাব সম্পন্ন, প্রাচীন মনোভাব সম্পন্ন। তার থেকে আমি যদি মনে বলি যে না আমি ভগবান তখন বিশ্বাস করি না, তাহলে আমাকে মনে করে মডার্ন, আধুনিক, আমাকে আধুনিক মনে করবে সবাই। হ্যাঁ, আমার মূল্য বাড়বে জগতে, আমার সমাজে আমার ইয়ে বাড়বে, বলে না বেচারা সবাই মনে করবে আমি বুদ্ধিমান। কিন্তু আসলে মনে মনে সবার হৃদয়ে মনে একটা ভয় থাকে, যদি ভগবান থেকে থাকেন, যদি ভগবান থেকে থাকেন। এমনকি ভারতের যে সব থেকে বড় ইয়ে আছে ওই মহাকাশ গবেষণা কেন্দ্র, সেখানে তার যে প্রধান, অর্থাৎ বিজ্ঞানীরা মানে কি তার স্বভাবত নাস্তিক টাইপের হয়, তারা ভগবান, সেই যে মহাকাশ গবেষণা যারা রকেট টকেট পাঠায় মহাকাশে, তার যে প্রধান ব্যক্তি, তিনি করেন কি, প্রতিবার এই রকেট বা সমস্ত মহাকাশযান উপরে ছাড়ার আগে তিরুপতি বালাজিতে গিয়ে ভোগ ইয়ে করে আসেন, দর্শন করে ভোগ দিয়ে আসেন ভগবানকে। তো যত যাই হোক না কেন, বিপদে আসে তখন ভগবানকে, অর্থাৎ ভগবান যদি তুমি থেকে থাকো তাহলে আমার ভুল ক্ষমা করো, একটু রক্ষা করো, আমিও তোমার একজন, তোমারও একজন সৃষ্ট জীব। তারা কি, তাদের কোনো অবলম্বন নেই, কার কাছে যাবে, কার কাছে অবলম্বন গ্রহণ করবে তারা। তো এক নম্বর শ্লোকে বর্ণনা করছেন, তাদের এই যে অসৎ মত, তাদের এই যে অসৎ মত গ্রহণ করলে কি হয়, তাদের অসৎ মত যে গ্রহণ করলে, আগের আট নম্বর শ্লোকে তাদের মত, মতের কথা বললেন, অসুরদের মতামত কি আট নম্বর শ্লোকে বললেন, এখন নয় নম্বর শ্লোকে ব্যাখ্যা করছেন তাদের এই মতামত গ্রহণ করলে জগতের কি হবে, পড়ুন নয় নম্বরটা। জগৎ ধ্বংসকারী তার প্রভাব বিস্তার করে, কারে তার বিস্তার করে, এই সমস্ত অসুরদের মতামত গ্রহণ করলে তা জগৎ ধ্বংসকারী কার্যে প্রভাব বিস্তার করে, এদের এদের মতামত গ্রহণ করলে এই ফল হয় জগতের, জগত অহিতা, জগতের অহিত হয়, অনিষ্ট হয় অসুরদের মতামত গ্রহণ করলে। এখন দশ নম্বর শ্লোকে ব্যাখ্যা করছেন, এটা এটা দশ নম্বর শ্লোকে ব্যাখ্যা করছেন তাদের দুর্বৃত্ততা, তাদের দুর্বৃত্তের ন্যায়, তাদের আচরণ যে এত দুর্বৃত্তের মধ্যে, তিনি দশ নম্বর ব্যাখ্যা করছেন, দশ নম্বরটা পড়ুন। তারা এরকম দুষ্পূরণীয় কামকে আশ্রয় করে, দম্ভ, মান, মদমত্ত, মোহভয়ত অসৎ বিষয়ে প্রবৃত্ত হয়, তাদের আচরণ বলছেন এই শ্লোকে। আগের শ্লোকগুলো তাদের মনোভাবের কথা বলছেন, এখন তাদের আচরণের কথা বলছেন, তারা কিভাবে অশুচি কার্যে প্রতি হয় বা মোহভয়ত অসৎ বিষয়ে প্রবৃত্ত হয়, প্রবৃত্তির কথা বলছেন। এগারো বারোটা পড়ুন। তাদের মতামত কীরকম, ঋণম কৃত্বা ঘৃতম বিবেত যাবৎ জীবেত সুখম জীবেত ভস্মীভূতস্য দেহস্য কুত কিম পুনরাগমন ভবেত, যতদিন বাঁচবে ভালো করে বাঁচো, ঋণ করে ঘি খাও, ঋণ করে ঘি খাও, কারণ এই দেহ একবার ভস্ম হয়ে গেলে, মৃত্যুর পরে পুড়িয়ে দিয়ে ভস্ম, তখন আবার কবে মৃত জন্ম হবে কিন্তু ঠিক নেই, যতদিন আছো ভালো করে আরামসে ভোগ করো। তো এটাই আমরা দেখতে পাচ্ছি এই জগতে। ওখানে ঋণ করে ঘি খাওয়ার কথা বলা হচ্ছে, আর এখানে ঋণ করে কি করছে তারা, নেশা করছে বা অন্য কিছু করছে। এখন ইন্দ্রিয় আগে এরকম ইন্দ্রিয় তৃপ্তিটাও সেরকম নেই। আগে মানুষ ঘি খেত, ঋণ করে ঘি খেত, এটা ইন্দ্রিয় তৃপ্তি ধরা হতো। আর এখন ঋণ করে তার কি করছে, পচা নেশাদ্রব্য গ্রহণ। নেশাদ্রব্য কীভাবে বানায়, এটা পচিয়ে বানায়, ঠিক না? সেই পচা নেশাদ্রব্য গ্রহণ করছে, ইন্দ্রিয় তৃপ্তি করছে, ইন্দ্রিয় তৃপ্তিটা ভালো করে করছে না তারা। এই তাদের মতবাদ। এখন ১৩ থেকে ১৬ নম্বর পর্যন্ত পরবর্তী ব্যাখ্যা করছেন, তাদের মনোরাজ্য বর্ণন করে তাদের পরিণামটা, তাদের পরিণামে কী হয়, তাদের মনোভাব কী রকম, তাদের পরিমাণ কী হয়, পরিণাম কী হয়, তা ১৩ থেকে ১৬ নম্বর পর্যন্ত ব্যাখ্যা করছেন। অনুবাদটা বলুন। এই হচ্ছে তাদের মনোভাব এবং তাদের ফলাফল। মনোভাব কি, তাদের মনোভাব সেখানে পর্যন্ত বর্ণনা করছেন যে আমি আজ আমরা এত আনন্দ, এত লাভ হয়েছে, কাল আবার আরো লাভ হবে, আমার এত ধন আছে, ভক্তি ভবিষ্যতে আরো ধন লাভ হবে, ঈশ্বরহম অহম ভোগী সিদ্ধহম বলবান সুখী, আমি হচ্ছি সবকিছুর ঈশ্বর, সবকিছুর নিয়ন্তা, সবকিছুর আমি হচ্ছি ভুক্তা, অহম ভোগী, আমি সিদ্ধ, আমি বলবান, আমি সুখী। এই হচ্ছে মনে হয় তাদের ফলে, তার ফলে কি হয়, তাদের তারা অজ্ঞানের দ্বারা বিমোহিত হয়ে যায় এবং নানারকম দুশ্চিন্তায় বিভ্রান্ত হয় এবং মহাজলে বিচারিত হয়ে কাম ভোগে আসক্ত চিত্ত সেই ব্যক্তি অশুচি নরকে ভোগ করে। শ্রীমৎ ভাগবতমের পঞ্চম স্কন্ধের ২৬ নম্বর অধ্যায়ে নরকের বিস্তৃত বর্ণনা দেওয়া আছে, কত প্রকারের নরক আছে, কোথায় কি আছে, কোন পাপ করলে কোন নরকে যেতে হয়, কোন নরকে গেলে কি ধরনের কষ্ট ভোগ করতে, সবকিছু সেখানে বর্ণনা করে ডিটেইলস। এখন এটা ব্যাখ্যা করার পর ১৩ থেকে ১৬ পর্যন্ত এখন ১৭-১৮ শ্লোকে ব্যাখ্যা করছেন তাদের তাদের তারা যে যজ্ঞ অনুষ্ঠান করে বিভিন্ন, তারাও যজ্ঞ অনুষ্ঠান করে অসুরেরা, কিন্তু সেটা হচ্ছে অসাত্ত্বিক এবং তারা অবিধিপূর্বক, অবিধিপূর্বক। এটা পড়ুন, ১৭ পড়ুন। অবিধিপূর্বক, যেমন কে সেই ছিল, সেই অসুর বৃত্রাস বৃকাসুর, সে যজ্ঞ করেছিল কার জন্য, শিবের জন্য, যে না আপনি আমার কাছে আসুন, আমাকে কৃপা করুন, বর দিন, শিবের জন্য যজ্ঞ করছিল, এমনকি মাথা কেটে দেওয়ার জন্য সে প্রস্তুত ছিল। তো শিব এলেন, বললেন ঠিক আছে কি চাই তোমার, বলছে আমাকে এমন একটা বর দিন যেন কারো মাথায় হাত রাখলে সে মরে যায়। বললেন ঠিক আছে তথাস্তু, ঠিক আছে টেস্ট করে দেখি, আপনার সাথে টেস্ট করে দেখি, আপনার মাথায় হাত রেখে দেখি। এই হচ্ছে তাদের অবিধিপূর্বক যজ্ঞ, তারা যার কাছ থেকে সে বটটা পেল তাকেই সে মারতে চাইছে, তাকেই সে মারতে চাইছে, অবিধিপূর্বক। এখন সেই অবিধিপূর্বক তাদের সেই যজ্ঞ করার ফলে সে কথা আরো বিস্তৃত ১৮ নম্বর শ্লোকে ব্যাখ্যা করছেন, বলুন। তারা আমাকে দোষ দ্বেষ করে এবং সাধুদের গুণেতে দোষারোপ করে, অহংকার বল দর্প কাম উপস্থিতি আশ্রয় করে। এই হচ্ছে তাদের অবিধিপূর্বক ইয়ের কথা বললেন। এখন ১৯ নম্বর শ্লোকে ব্যাখ্যা করছেন যে অসুর স্বভাবগণ ব্যক্তিরা কখনো তাদের অসুর স্বভাবতে বিচ্যুত হয় না, তারা কখনো তাদের অসুর স্বভাব পরিত্যাগ করে না। ১৯টা দেখুন, তাদের অবিরত তারা সেখানে গমন করে আসুরি জনিতে। এটা আমরা পরবর্তী তাৎপর্য ইন্টারেস্টের তাৎপর্য বলছে বলছেন প্রভুপাদ যে কে ভগবানের ইচ্ছাতেই সব কিছু হচ্ছে। যাই হোক, 20 নম্বর শ্লোকে ব্যাখ্যা করছেন যে মূঢ় অসুরেরা ক্রমশ অধোগতি প্রাপ্ত হচ্ছে। 20 নম্বরটা বলে তারা ধীরে 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 অধোগতি প্রাপ্ত হয়। তারা জন্মের জন্য অসুর জন্য প্রাপ্ত, তাদের গতি কি হয় এটা বলছেন এখানে 19 থেকে তাদের গতি কথা বল, তারা কি গতি হয় তাদের সেটা বলা শুরু করেছেন। তার থেকে অধম গতি প্রাপ্ত হয় অসুর আসুর জন্য থেকেও। কিভাবে সেই গতি লাভ হয়, তাদের কেন সেই গতি লাভ হয়, নরকের নরকে যায় তারা, সে নরকের দ্বার, নরকের 3টা দ্বার সেটা বলছেন। মানে অর্থাৎ সকল দোষ বলা হচ্ছে, সকল দোষের মূলীভূত দোষত্রয় 3টা দোষ, অর্থাৎ সমস্ত দোষের মধ্যে মূল যে 3টা দোষ, এই নরক, নরকের দ্বার স্বরূপ কাম ক্রোধ লোভ। 21 নম্বর শ্লোকে বলছেন করুন এই 3টি হচ্ছে নরকের দ্বার স্বরূপ কাম ক্রোধ লোভ, মূলীভূত মূল দোষ, সমস্ত দোষের মূল। এবং তাদের তারা কেউ যদি এই এটা ত্যাগ করতে পারে তাহলে তাদের কি ফল লাভ, অর্থাৎ যদি কেউ কাম ক্রোধ লোভ পরিত্যাগ করতে পারে তাহলে তাদের ফল কি হয়। 22 নম্বর শ্লোকে বলছেন করুন তার ফলে তারা পরাগতি লাভ করে থাকেন, পরমগতি লাভ করতে থাকেন। 22 নম্বরে বললেন তো শাস্ত্রে শ্রদ্ধালু ব্যক্তিরাই শ্রেয় লাভ হয় এটা, অর্থাৎ এই যে বলছেন শ্রেয় লাভ করে থাকেন আচরণ করেন এবং পরাগতি লাভ করেন, সেই শ্রেয় লাভ করার জন্য পরাগতি লাভ করার জন্য কি প্রয়োজন সেটা 23 নম্বর শ্রদ্ধা প্রয়োজন, শাস্ত্রের প্রতি শ্রদ্ধা। 23 নম্বরটা পড়ুন শাস্ত্রবিধির কথা বলছেন, শাস্ত্রবিধি পরিত্যাগ করে কামাচারে বর্তমান থাকে তে সে সেটা লাভ করতে পারে না, তো শাস্ত্রবিধি অনুশীলন করার জন্য বলা হচ্ছে। শাস্ত্রবিধি উৎসৃজ্য, শাস্ত্রবিধি পরিত্যাগ করে উৎসৃজ্য বর্ততে কাম কাটতে কাম কাম আচরণে প্রবৃত্ত থাকে, এই জন্য শাস্ত্রবিধি অনুশীলন করার জন্য বলা হচ্ছে। তারপর 24 নম্বর শ্লোকের এর ফল বর্ণনা উপসংহারটা 24 নম্বরটা পড়ুন সেটা জেনে তুমি সেই কর্ম করতে যোগ্য হও, অর্থাৎ এখানে এই অধ্যায় উপসংহার টানছে অর্জুনকে সেই কর্ম করার জন্য ব্যাখ্যা করে বর্ণনা করছে। এই হচ্ছে এই অধ্যায় দৈব আসুর সম্পদ বিভাগ জোর। আমরা এই অধ্যায় তাৎপর্যটা একটু দেখব, আজকে আমরা প্রায় 7:30টার দিকে শেষ করে দেবো ক্লাস, 7:30-7:35 দিকে শেষ করে দেব। আমরা দেখতে পেলাম এই অধ্যায় মূলত এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায় বলতে পারি আমরা, কেন, কারণ এটা শুধুমাত্র দেবতা অসুরদের অসুরদের কথা বলছে না, মূলত দেবতা অসুর কারা বলছেন, মানুষরাই দেবতা অসুর, তাদেরকে ভাগ করতে জীবদেরকে দেবতা অসুরদের ভাগ করছেন এবং কোন কোন গুণাবলী দেবতাদের মধ্যে থাকা উচিত কোন কোন গুণাবলী অসুরদের মধ্যে থাকে সেটা আমরা দেখতে পাই। যখনই আমরা দেখতে পাবো যে এরকম কোনো গুণাবলী আমাদের মধ্যে প্রকাশ পাচ্ছে ব্যক্তিগতভাবে, কি বুঝতে পারি আমরা আসুরিক গুণাবলী আমাদের মধ্যে বৃদ্ধি পাচ্ছে। তো প্রথম শ্লোকে ব্যাখ্যা করছেন ভয় শূন্যতা, সত্তার পবিত্রতা, এই সত্ত্ব সংশুদ্ধি, সত্তার পবিত্রতা, এই সত্তার পবিত্রতা গুরুত্বপূর্ণ। আমাদের এই সত্তা যদি পবিত্র না হয় তাহলে আমরা অন্যান্য কাজগুলি করতে পারি না। তারপরে যখন প্রভুপাদ বলছেন এই 5ম অধ্যায়ের শুরুতেই অশ্বত্থ বৃক্ষবধ এই জগতে বর্ণনা করা হয়েছে, তবে তার শাখামূলক জীবের মঙ্গলজনক অমঙ্গলজনক বিভিন্ন কর্মের সঙ্গে তুলনা করা হয়েছে। নবম অধ্যায়ে দেব ও অসুরদের কথা বর্ণনা করা হয়েছে। এখন বৈদিক রীতি অনুসারে সাত্ত্বিক কর্মকে মুক্তিপ্রদ মঙ্গলজনক কর্ম বলে বর্ণনা করা হয়েছে। সাত্ত্বিক কর্মগুলিকে এই প্রকার কার্যকলাপকে দৈবী প্রকৃতি বলে অভিহিত করা হয়। আর যারা দৈবী প্রকৃতিতে আছেন তারা মুক্তির দিকে অগ্রসর হন। অভিজাতস্য শব্দটি দ্বারা এখানে যে অনুবাদ করা হচ্ছে যে দিব্যগুণে যার জন্ম হয়েছে তার উল্লেখ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অভিজাতস্য দিব্যগুণে যার জন্ম হয়েছে অর্থাৎ এই জন্য দিব্য পরিবেশে সন্তান উৎপাদনের জন্য গর্ভদান সংস্কার নামে সংস্কার রয়েছে। এই সমস্ত সংস্কারের ফলে কি হয়, সন্তানের দিব্য পরিবেশে দিব্য সময়ে স্থান কাল এটা গুরুত্বপূর্ণ ব্যাপার। দিব্য পরিবেশে জন্মগ্রহণ করার জন্য বর্ণনা করা হচ্ছে দিব্য সময় অনুযায়ী। এই জন্য পিতামাতাকে যে সন্তান কামনা করেন এভাবে দিব্যগুণ, তাহলে তাদের মানব জীবনের জন্য অনুমোদিত 10টি নিয়ম মেনে চলতে হবে, 10টি নিয়ম মেনে চলতে হবে। কি সে 10টি নিয়ম? দশবিধ সংস্কারের কথা ব্যাখ্যা করি, 10টি নিয়ম মেনে চলতে হবে অর্থাৎ তাদেরকে ধার্মিক জীবনযাপন অনুশীলন করতে হবে, তখন তারা ধার্মিক গুণসম্পন্ন সন্তান লাভ করতে পারেন। অনেক সময় দেখা যায় না অনেক ধার্মিক গুণবান বা পিতামাতার পুত্র অনেক অসুস্থ স্বভাব সম্পন্ন হয়ে যেতে পারে, কেন হয় সেটা? কারণ পিতামাতা এমনিতে ধার্মিক দৈবী গুণসম্পন্ন, কিন্তু সন্তান উৎপাদনের সময় হয়তো তাদের গুণ অন্যরকম ছিল, হয়তো তখন অন্যরকম ছিল গুণ, কারণ যেহেতু গুণের মিশ্রণ থাকে আমাদের, তাই অন্যান্য সময় গুণটা ভালো সত্যগুণের প্রাধান্য, কিন্তু ওই সময় তো রজ বা তমগুণের প্রাধান্য বেশি হয়ে গেছিল, সেই জন্য সেই এটা থাকে। তো যেন অভয়ম অভয়ম সত্ত্ব সংশুদ্ধ, অভয়টা গুরুত্বপূর্ণ ব্যাপার। নির্ভীক হওয়া, ভয় থেকে মুক্ত থাকা, ভয় থেকে মুক্ত, এটা হচ্ছে সন্ন্যাসীর প্রথম গুণ। সন্ন্যাসীর প্রথম গুণ হচ্ছে তিনি ভয় শূন্য। সন্ন্যাসীর প্রথম যোগ্যতা হচ্ছে ভয় শূন্যতা, প্রথম যোগ্যতা। অর্থাৎ সন্ন্যাসী মানেই কি, বাই ডিফল্ট তাকে ভয় শূন্য হতেই হবে, কারণ সন্ন্যাসীকে সব রকম সহায় সম্বলহীন হয়ে একমাত্র পুরুষোত্তম ভগবানের কৃপার উপর নির্ভরশীল করে একলা থাকতে হবে। যদি সমস্ত পরিবার বন্ধন ছিন্ন করার পর সন্ন্যাসী মনে করেন যে না আমাকে কে রক্ষা করবে, তো এই সমস্ত বিষয় হলে তার সন্ন্যাস গ্রহণ করা উচিত, সন্ন্যাসের জন্য যোগ্য না। তো আমরা জানি ব্রহ্মচারী, ব্রহ্মচারী মানে কি, ব্রহ্মচারী মানে হচ্ছে সন্ন্যাস গ্রহণের একটা প্রস্তুতিকাল। সৎকথা ব্রহ্মচারী সন্ন্যাসী মানে তেমন পার্থক্য নেই, ব্রহ্মচারীর জীবন আর সন্ন্যাসীর জীবন পার্থক্য কি, সন্ন্যাসী হচ্ছেন এমন ব্রহ্মচারী যাকে, সন্ন্যাসী মানে একজন শুদ্ধ ব্রহ্মচারী, সন্ন্যাসী মানে একজন শুদ্ধ ব্রহ্মচারী এবং তাকে সবাই সম্মান প্রদান করে। আর ব্রহ্মচারী মানে হচ্ছেন সেই সন্ন্যাসী যিনি প্রস্তুতি গ্রহণ করছে সন্ন্যাস নেওয়ার জন্য, এবং সেই ব্রহ্মচারীকে তিনি সেরকম সন্ন্যাসীর মতো সম্মান লাভ করেন না, সম্মান লাভ সেরকম সম্মান এটাই। এছাড়া সন্ন্যাসী আর ব্রহ্মচারী জীবনধারার মধ্যে কোনো পার্থক্য নেই, তাদেরকে একই রকম, তাদের ধর্মের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই, একই রকম আচরণ করা উচিত। এই জন্য এই যে পূর্ণ বিশ্বাস, অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস প্রণ, এটা হচ্ছে সন্ন্যাসীদের প্রথম গুণ, নির্ভয় নির্ভীক ভগবান আমাকে রক্ষা করবেন। এই জন্য বলা হচ্ছে সন্ন্যাসীদের পরিব্রাজক আচার্য ভ্রমণ করার জন্য বলা হচ্ছে, কার কেন, কারণ সন্ন্যাসীরা আগে বনে জঙ্গলে ভ্রমণ করতেন, সারা বিভিন্ন জায়গায় ভ্রমণ করতেন, এতে কি হতো, তাদের নির্ভীক হতেন, তারা ভয় শূন্য হতেন, ভগবানের উপর আরও নির্ভরশীল হতেন এবং সবকিছু দর্শন করে এই জগতে বিভিন্ন ভগবানের সৃষ্টি দর্শন করে তারা আরও ভগবানের প্রতি শরণাগত হতে পারতেন, ভগবানের সৃষ্টির বৈচিত্র্য দর্শন করে ভগবানের সৃষ্টির মাহাত্ম্য উপলব্ধি করতে পারতেন। যেমন হরিদাস ঠাকুরের উদাহরণ দেওয়া হচ্ছে, তারা কাম থেকে মুক্ত, ভয় থেকে মুক্ত, হরিদাস ঠাকুরের উদাহরণ দেওয়া হচ্ছে এখানে। এবং জ্ঞান ও যোগ ব্যবস্থিতি, জ্ঞানের অনুশীলনে যুক্ত হওয়া, তো সন্ন্যাসীদের উদ্দেশ্য হচ্ছে পারমার্থিক জীবনের কথা ভুলে গেছে যারা, সেই গৃহস্থদের মধ্যে জ্ঞান বিতরণ করা। তো সন্ন্যাসীরা তারা নিজেদের জীবনযাপন করার জন্য ভিক্ষা করতে হয় তাদেরকে, তো সন্ন্যাসীরা নিজেরা ভিক্ষা করার জন্য গৃহস্থদের দ্বারে দ্বারে যান, তাদের কাছ থেকে ভিক্ষা গ্রহণ করেন, নিজেরা জীবন ধারণ করার জন্য। আর বিনিময়ে কি করেন তারা? গৃহস্থদেরকে সেই জ্ঞান, দিব্য জ্ঞান প্রদান করেন। এটা হচ্ছে সন্ন্যাসীর ধর্ম। সন্ন্যাসীর উচিত অভয় হয়ে সত্য সংশোধিত পবিত্রতা লাভ করে জ্ঞান যুগে অধিষ্ঠিত হওয়া, এটাই হচ্ছে সন্ন্যাসীর মূল কর্তব্য। অহিংসা, অহিংসা আমরা আগেও দেখেছি, অহিংসা শব্দের অর্থ হচ্ছে জীবের সমস্ত ক্রমোন্নতি রোধ না করা। জীবের জীবনের ক্রমোন্নতি অর্থাৎ জীব যে উন্নতি করছে ধীরে 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 ধীরে, সেই সকাম কর্ম, নিষ্কাম কর্ম, মদর্থ কর্ম, অভ্যাসাত্মক কর্ম, মননাত্মক স্মরণাত্মক ভক্তি করা, এই যে প্রগতি হচ্ছে, প্রগতিকে বাধা না দেয়া অর্থাৎ তাদেরকে ভগবত ভক্তি থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া না, এই পন্থা থেকে দূরে সরিয়ে নিয়ে না যাওয়া। যথার্থ হিংসা হচ্ছে কারোর জীবনে প্রগতি রোধ না করা এবং বিবর্তনের মাধ্যমে পশুরাও একদম। কেন বলা হচ্ছে অন্য পশুদেরকে হত্যা করা একটা হিংসা? কেন বলা হচ্ছে? কারণ সেই পশুরা কোনো বিশেষ পশুকে হত্যা করা হয় তবে তার প্রগতি বাধাপ্রাপ্ত হয়। কোনো পশুর যখন নির্দিষ্ট শরীরে কোনো নির্দিষ্ট কাল অবস্থানের যদি মেয়াদ থাকে, তখন যদি তাকে অপরিণত অবস্থায় হত্যা করা হয় তাহলে তাকে বাকি সময়টি পূর্ণ করে উন্নততর প্রজাতিতে উন্নীত হওয়ার জন্য আবার সেই শরীর প্রাপ্ত হওয়া হতে হয়। সুতরাং কেবলমাত্র জিহ্বার তৃপ্তির জন্য ওদের প্রগতি রোধ করা যায় না। যেমন একটা পশুকে হত্যা করা হচ্ছে, একটা পশুকে হত্যা করা হচ্ছে মানে একটা বাঘকে হত্যা করা হলো, তো এখন তার কর্ম অনুযায়ী তার এই বাঘের দেহে হয়তো তাকে 20-15 বছর থাকতে হতো বাঘের শরীরে, তার জীবনধারণ জীবনকাল ছিল সেরকম। কিন্তু আমি তার 5 বছর পরে তাকে হত্যা করলাম, কত বছর বাকি থাকলো? আর 10 বছর বাকি থাকলো, তাহলে তাকে 10 বছরটা কাটানোর জন্য আবার বাঘ হয়ে আসতে হবে, তার প্রগতিতে আমি রোধ করলাম সেখানে। সেটা পশুদের ক্ষেত্রে ঠিক আছে, পশুদের ক্ষেত্রে বলা হচ্ছে, পশুদের ক্ষেত্রে প্রকৃতির নিয়ম, বাঘ যদি একটা পশুকে অন্য পশুকে খায় তার কোনো পাপ হবে না, তার জন্য খাদ্যই হচ্ছে এটা। না, পশুদের ক্ষেত্রে সেরকম বিচার করা হয় না, কারণ পশুরা অন্যায়ভাবে হত্যা করছে না। পশুরা সেরকম যাতে যার যতটুকু আয়ু, ভগবান এরকম প্রকৃতি সৃষ্টিটা বানিয়েছেন, যার যতটুকু আয়ুকাল আছে ততটুকু আয়ুকালের পরে আরেকটা পশু আরেকটাকে হত্যা করছে। যেমন আমরা প্রকৃতির নিয়মটাকে ভঙ্গ করার চেষ্টা, নিজেদের স্বাধীনভাবে করার চেষ্টা করছি, তারা প্রকৃতির নিয়মেই চলছে। এই জন্য একটা হরিণ, হরিণের জীবনকাল কত মনে করুন? 15 বছর, মনে করুন 15 বছর। কিন্তু ওই বিশেষ হরিণটার জীবনকাল হতে 5 বছর, 5 বছর হয়ে গেছে, তখন ওই বাঘটা আসে প্রকৃতির নিয়মে তাকে হত্যা করবে, ভোজন করবে, প্রকৃতির নিয়মে সেটা চলতে থাকবে চেষ্টা। মানুষের সেরকম মনে করার উপায় নেই, অধিকার নেই। হ্যাঁ ঠিক আছে, হয়তো তার আয়ুকাল শেষ হয়ে গেছে, কিন্তু প্রকৃতির নিয়মে সে অন্যভাবে হত্যা নিহত হবে। মানুষকে তো বলা হয়নি হত্যা করার জন্য, মানুষের খাবার না সেটা, মানুষ কেন হত্যা করবে? কি সত্যম, সত্যের বিকৃত করা উচিত না, অবয়ম সত্য সংশুদ্ধিম, শৌচম সূচি অনুশোধন করা উচিত। এইগুলি হচ্ছে দৈবী সম্পদ। তারপর আসুরিক সম্পদের কথা বলা হচ্ছে, যেটা আমরা দেখলাম দম্ভ দর্প অভিমান ক্রোধ দৃঢ়তা অবিবেক আসুরি সম্পদ। এই সমস্ত আসুরিক সম্পদের ফলে কি হয়? তারা নরকের দিকে গমন করে। ৯ নম্বর শ্লোকে দেখুন যে সেই ইয়ের কথা বলা হচ্ছে, পরোক্ষভাবে এই শ্লোকে পারমাণবিক অস্ত্রশস্ত্র আবিষ্কারের আভাস দেওয়া হয়েছে, যে সম্বন্ধে আজ সারা জগৎ গর্বিত। যে কোনো মুহূর্তে যুদ্ধ শুরু হতে পারে এবং তখন তাই সমস্ত পারমাণবিক অস্ত্রগুলি ব্যাপক ধ্বংস সাধন করবে। এই প্রকার জিনিস সৃষ্টি হয়েছে কেবলমাত্র জগৎকে ধ্বংস করার জন্য, এবং এখানে তারই ইঙ্গিত দেওয়া হয়েছে। এই যে অসুরের সৃষ্টি করেছে বোম, এই সেই জগৎ ধ্বংস করার জন্য। আগে এই যে প্রথম স্কন্ধে ভাগবতের প্রভুপাদ ব্যাখ্যা করছেন,
আগে যে যুদ্ধ করা হতো তা সে সময় সে বোম ছিল, কি সেই বোম ছিল? ব্রহ্মাস্ত্র, এই সমস্ত বোমার মতো ছিল। তারা একসাথে ব্রহ্মাস্ত্র ছাড়লে সবাইকে এখানে ধ্বংস করতে পারত। আবার ব্রহ্মাস্ত্রের আরেকটা গুণ কি ছিল, মনে করুন এখানে 50 জন লোক বসে আছে, ব্রহ্মাস্ত্র যদি একজনের দিকে লক্ষ্য করা হয় তাহলে ব্রহ্মাস্ত্র শুধুমাত্র একজন লোককে হত্যা করবে, এসে সবাইকে হত্যা করবে না, বাকি এমনকি পাশের জনকে ছেড়ে ওই ওই ব্যক্তিকে টার্গেট করবে, এটা হচ্ছে মন্ত্রশক্তি। কিন্তু এখন যদি না একজনকে হত্যা, একজন নেতাকে হত্যা করবে, তারা একটা বোম মারলো, সেখানে বাকিরা যারা আছে সবাই মরে গেল, বাকি সবাই মরে গেল। এই হচ্ছে জাগতিক তাদের অপব্যবহার বা তাদের এটা কুফল। অসুরদের মনোবৃত্তি বর্ণনা করা হচ্ছে, তাদের কাম কখনো তৃপ্ত হয় না, তাদের জাগতিক সুখভোগের তৃপ্তহীন বাসনা ক্রমান্বয়ে বর্ধিত হতে থাকে, অনিত্য বস্তু গ্রহণ করার ফলে তারা সর্বদাই উৎকণ্ঠায় পূর্ণ, তবুও মোহের বসে তারা এই জনের কাজকর্মের প্রতি নিয়তই নিযুক্ত থাকে। তো কালকে আমরা দেখছিলাম ভগবান বলছিলেন যে কিভাবে তিনি হচ্ছেন আমাদের সমস্ত কিছুর উৎস, ভগবানই আমাদেরকে প্রতিপালন করছেন। কোথায় দেখছিলাম গতকালকে আমরা, গত অধ্যায়ে কোথায় বর্ণনা করা হচ্ছিল, কি বর্ণনা করা হচ্ছে কারো মনে আছে কিছু? 15 নম্বর অধ্যায়ে সেটাই, অহম বৈশ্বানরো ভূত্বা, আমি হচ্ছি ভগবান বলছেন কি, আমি তোমাদেরকে সূর্য দিচ্ছি, সূর্যের আলো দিচ্ছি, চন্দ্র সূর্যের রস প্রভা দিচ্ছি, আমি চন্দ্রের শক্তি প্রদান করছি, আর সেই চন্দ্রের শক্তিতে খাদ্য উৎপন্ন হচ্ছে, আর সেই খাদ্য তোমরা গ্রহণ করে জীবন ধারণ করছো। সেই খাদ্যটা গ্রহণ করছো কিভাবে, না খাদ্যটা কিভাবে আসছে সেটাও যজ্ঞের মাধ্যমে আসছে, আমার বিহিত যজ্ঞের মাধ্যমে আসছে, যজ্ঞ করলে বৃষ্টি হয়, বৃষ্টির ফলে অন্ন হয়, অন্ন খেয়ে জীবন ধারণ করে, তাও যে অন্ন খাও তোমরা নিজেদের শক্তিতে না, বরং আমি সেই জঠরাগ্নের রূপে সেটা পচন করিয়ে দিই, সেটাকে আমি হজম করিয়ে দিই, সেটা খাওয়া করার পরেও একবার বলছিলেন, আগে তো এরকম গৃহস্থদের ধর্ম ছিল বা গৃহস্থদের ধর্ম আছে যে গৃহস্থরা করতেন কি, তারা খাবার তৈরি হলে, ভোজন তৈরি হলে তারা বাইরে গিয়ে রাস্তায় গিয়ে ঘোষণা করতেন যে ভোজন তৈরি হয়েছে, এখনো কেউ ভুক্ত থাকলে আসুন, ভোজন গ্রহণ করুন, আমার আতিথ্য গ্রহণ করুন। সেরকম একজন ধার্মিক ব্যক্তি ছিলেন, আস্তিক ব্যক্তি ছিলেন, ভগবানে বিশ্বাস করতেন। তিনি একদিন এরকম দুপুরবেলা ভোজন তৈরি করে বাইরে গিয়ে তিনি বলছেন, ভোজন তৈরি হয়েছে আসুন, কেউ গ্রহণ করুন, কেউ আসছে না আজকে, আর কোনো ব্যক্তি নেই সেরকম। তিনি মনে মনে ভাবছেন, হায় হায় আজকে এমন দিন হলো, আমি কোনো অতিথিকে সেবা না করেই আমাকে খাবার গ্রহণ করতে হবে। তখন একজন ব্যক্তি এলেন, তিনি সেই ব্যক্তি বললেন, আসুন আসুন আপনি ভোজন গ্রহণ করুন, আপনার জন্য তৈরি আছে। তখন সেই অতিথি তিনি বললেন, ঠিক আছে চলুন, অতিথিকে নিয়ে এলেন, বসালেন, ভোজন প্রস্তুত করে দিলেন, তিনি তাকে ভোজন গ্রহণ করছেন, খুব সুন্দর করে আদর আপ্যায়ন করলেন, জল ব্যবস্থা করলেন, তার হাত পা ধুয়ে দিলেন, হাওয়া করছেন, বাতাস করছেন। তো তিনি যখন ভোজন শেষ করেছেন, তখন তিনি বসে বসে গল্প করছেন, কথা বলছেন, তখন সেই গৃহকর্তা তিনি বলছেন, দেখুন ভগবানের কি দয়া, ভগবানের কি কৃপা, আমি আজকে চিন্তা করছিলাম আজকে আমাকে কোনো অতিথির সেবা না করেই আমাকে ভোজন করতে হবে, কিন্তু ভগবান আজকে আপনাকে পাঠিয়ে দিলেন। তো তখন সেই ব্যক্তি বলল, আরে কি ভগবান, এই ভগবানটা ভগবানের মানে, আমি নাস্তিক, ভগবানের মানি না, ভগবান আমাকে পাঠাননি, আমি এসছি নিজের ইচ্ছায়, এসে তোমার কাছ থেকে ভোজন গ্রহণ করেছি, যদি ধন্যবাদ দিতে হয় আমাকে ধন্যবাদ দাও, ভগবান টগবানকে না, বলে চলে গেলেন তিনি। এটা শুনে সেই গৃহকর্তা, যেহেতু তিনি ভগবানের ভক্ত ছিলেন, তিনি এত দুঃখ পেলেন, তিনি তো কান্না করতে লাগলেন যে আজকে আমি এত বড় ভুল করেছি, আজকে একজন নাস্তিককে আমি অন্ন খাইয়েছি, এত কান্না করছেন, এত অনুতাপ করছেন যে ভগবান তার সামনে চলে এসছেন, ভগবান তার সামনে চলে এসছেন, ভগবান চলে এসছেন, বলছেন কেন তুমি কান্না করছো, কেন তুমি কাঁদছো? তো সেই ব্যক্তি বললেন যে ভগবান আজকে আমার জন্য, আমার দ্বারা একটা বড় ভুল হয়ে গেছে, কি ভুল হয়েছে, যে আজকে আমি একটা নাস্তিক ব্যক্তিকে আপনার প্রসাদ প্রদান করেছি, অন্ন খাইয়েছি, এত বড় ভুল হয়েছে, নাস্তিককে আমি খাইয়েছি আজকে। তো ভগবান বলছেন, তুমি একজন নাস্তিককে খাইয়েছো, এত কান্না করছো, এত দুঃখ পাচ্ছ, চিন্তা করো আমি সৃষ্টির শুরু থেকে কত কত নাস্তিককে খাওয়াচ্ছি, নাস্তিককে কে খাওয়াচ্ছে, আমি খাওয়াচ্ছি, শুধু খাওয়াচ্ছি না, তাদের দেহের যে, তাদের যে অন্নটা আমি হজম করিয়ে দিচ্ছি, পরিপাক করে দিচ্ছি আমি, অহম বৈশ্বানরো ভূত্বা, আমি পরিপাক করে দিচ্ছি, আমার খাচ্ছে, আমার দ্বারা খাচ্ছে, আমি ভোজন করে দিচ্ছি, এটা কসুর পরে আবার করছে কি? তারা আমারই নিন্দা করছে, আমারই নিন্দা করছে। বলছে না যার খাই তার 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 গুণ, কিন্তু উল্টা করছে এখানে, যার নুন খাচ্ছে তারই নিন্দা করছে এখানে, তার দোষ গাইছে। তো কিভাবে আমি, আমার কত কান্না করা উচিত? তুমি যদি একজন নাস্তিক ভোজন করি এত কান্না করো, তাহলে আমার কত কান্না করা উচিত চিন্তা করে দেখো। তো ভগবানই এদেরকে, এই নাস্তিকদেরকে ইয়ে দিচ্ছেন, তারা যে বলছে মুখ দিয়ে যে বলছে যে আমি ভগবানকে মানি না, ভগবানের নিন্দা করছে, শিশুপাল যে নিন্দা করছিল ভগবানের, বা এই সেই নাস্তিকেরা শক্তি কোত্থেকে পাচ্ছে? এই যে বাক শক্তিটা, এটা এই বাক শক্তি কে? বিভূতি যুগে বলছিলেন ভগবান বলবানের বল, এই যে বলটা পাচ্ছে কোত্থেকে? তারা ভগবানের দ্বারাই। সেটার পরেও তারা ভগবানের নিন্দা করছে। কারণ ক্ষুদ্রহাতীনতা হরণ করলে সেখানে জীবের স্বতন্ত্র সত্তা বলে কিছু থাকবে না, অস্তিত্ব বলে কিছু থাকবে না সেটা। এই জন্য অস্তিত্ব আছে, জীব স্বতন্ত্র মানে সেখানে তার স্বতন্ত্র স্বাধীনতা আছে। তখন যখন কি স্বতন্ত্র স্বাধীনতা ব্যবহার করে কখন ভগবানের ভক্তি করবে, তখনই এটা প্রকৃত প্রেম, সেটাই হচ্ছে প্রকৃত প্রেম, জীবের প্রকৃত প্রেম। না কীভাবে থাকবে সেখানে তখন, সেই সব কিছু না। ভগবান যা বললেন ঠিক আছে, ভগবান যেমন কাউকে যদি লাঠি নিয়ে বসানো হয়, তুমি বসো, তুমি আমার সেবা, বন্দুক মাথায় দেখিয়ে তুমি আমার সেবা করো, আজ থেকে তুমি আমার দাস, আমার সেবা, আমার সেবা করতে হবে, বন্দুক মাথায় ঢুকে, তাহলে এটা কি ধরনের সেবা হবে? ভয়ের ফুলে। কিন্তু স্বতঃস্ফূর্ত ভাবে কেউ ভগবানের সেবা করছে কৃষ্ণ প্রেমের জন্য, এটা হচ্ছে আনন্দময় অভ্যাসা। শুধুমাত্র এখানে মুক্তি লাভ করার উদ্দেশ্য না, আনন্দময় আনন্দ, সেখানে আনন্দ আসবে না, সেটা আনন্দ লাভ মানে ভালোবাসা নাই, সেখানে আনন্দ হবে না সেখানে। এই জন্য আনন্দ লাভ করার জন্য সেটা করা স্বতন্ত্র স্বাধীনতা প্রদান করেছেন। তারা মৃত্যুকাল পর্যন্ত ইন্দ্রিয় সুখ ভোগকে যাদের জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে থাকে, দশ এগারো নম্বর 11-12 শ্লোকে বলছেন মৃত্যুকাল পর্যন্ত। প্রভুপাদ বলছেন এইরকম একজন মানুষের সম্বন্ধে আমার আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা আছে। প্রভুপাদ বলছেন তার অভিজ্ঞতা আছে, কে? যিনি মৃত্যুর সময় ডাক্তারকে অনুরোধ করেছিলেন যে তার আয়ু আরও 4 বছর বাড়িয়ে দেওয়ার জন্য, কারণ তার পরিকল্পনাগুলি এখনও পূর্ণ হয়নি। এই ধরনের মূর্খ লোকরা জানা যায় যে ডাক্তার এমনকি এক মুহূর্তের জন্য তার আয়ু বর্ধিত করতে পারে না। মৃত্যুর প্রয়োজনা যখন আসে তখন মানুষের আকাঙ্ক্ষার কোনো বিবেচনাই করা হয় না। প্রকৃতির আইন দৈব নির্ধারিত সময়ের বেশি আর এক মুহূর্ত সময়ও মঞ্জুর করে না, প্রকৃতির আইন। তারা মৃত্যুর সময় সেই ব্যাপারে তারা আসক্ত থাকে, মৃত্যুর সময় পরিকল্পনা করত, ইন্দ্রিয় সুখ ভোগ তারা পরিকল্পনা করতে থাকে। সে গল্পে বলেছিলেন ভক্তিবিদ্যান শিব ঠাকুরের মনে হচ্ছে, সেই ব্যক্তি সারা জীবন সে ব্যাপারী ছিল, দোকানদার ছিল, দোকানের ব্যবসা ছিল, সারা জীবন ব্যবসা করেছে, মৃত্যুর শয্যায় শুয়ে আছে, এখন মারা যাবে এমন অবস্থায়। এখন সে জিজ্ঞেস করে তার পত্নীকে, তুমি কোথায়? বলছে আমি বিছানার পাশে এখানেই শুয়ে আছি। আমার বড় ছেলে কোথায়? সেও এখানে আছে। দেখো তোমার বড় ছেলের পত্নী, সেও এখানে আছে, মেজ ছেলে সেও এখানে, ছোটো ছেলে সেও এখানে আছে, তোমার মেয়ে সেও এখানে আছে, সবাই এখানে আছে। সেই লোকটা কি বলছে? আরে গাধার দল, সবাই যদি এখানে থাকে দোকানে গিয়ে আছে, সবাই যদি এখানে বসে থাকে দোকানটা কে দেখছে? দোকানটা কেন বন্ধ করে এসছো? মৃত্যুর সময় পর্যন্ত আসক্তি থাকে তাদের। অনেকে এরকম বয়স হয়ে গেছে 70-70-80-এর উপরে, তারপরও বলছে না এখনও আমি ভোগ করতে চাই। আমি একবার রিসেন্টলি আমি গেছিলাম বুক ডিস্ট্রিবিউশন করতে, গত বছর এই ইয়েতে ম্যারাথনে আমাদের এখানে বেথুয়া, একটা দোকানে গেলাম ভগবদ গীতা নিয়ে। সেই লোকটা বয়স বলতে 55 বা এরকম বয়স, 60-এর কাছাকাছি কথা বলেছিল। বসে বসে সে মুড়ি খাচ্ছে দোকানে বসে বসে, ভগবদ গীতা নিন। তো বলছে না আপনার গীতা নিলে তো আমাকে গীতায় বলা আছে চুরি করা যাবে না, মিথ্যা বলা যাবে না, মিথ্যা করলাম মহাপাপ, গ্রামে তো ব্যবসায়ী আমার তো মিথ্যা বলতে হবে, যদি আপনার গীতা পড়ি তাহলে আমাকে মিথ্যা বলা যাবে না, আমার জাগতিক কর্ম করা যাবে না, তাহলে কি হবে? পাপ হবে, এটা যখন জানবো আমি তখন আমি আর এই এই কাজগুলি করবো না, যদি আমি এগুলো না করি তো ব্যবসায় লস হবে, তা আমি চাই না ব্যবসায় লস হোক। তার মানে কি? আমি জেনে এটা এটা জানে সে যে পাপ, যে জানে বুঝে গেছে, তারপরও সে পাপ করতে চাইছে জেনে শুনে। এবং বলছে এখন আমার বয়স মাত্র 55, যখন বয়স আরও বাড়বে শেষ সময়ে আরও যখন বৃদ্ধ হব তখন আমি ভগবদ গীতা না পড়ব। 55 হয়ে গেছে, আরও কত বয়স পারবে আপনার? হ্যাঁ, আরও কত বৃদ্ধ হবেন আপনি? 55 হয়ে গেছে বয়স, এখনও আরও বলছেন না এখনও মাত্র 55, মাত্র 55, আরও যখন বাড়বে তখন দেখা যাবে। এই হচ্ছে তাদের সেরকম অনুভব, এবং তারা মনে করে এটা আমার 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 অহম মমেতি জনস্ব মোহ ইয়ম অহম মমেতি, আমার এবং আমার, আমি এটা এই জন্য সমস্ত কিছু গ্রহণ করেছি, আমি ছাড়া আমি সব কিছু মালিক, আমার পত্নী পুত্র কন্যা আমার পরিবার সম্বন্ধে সব কিছু, এটা আমার সম্পদ সমস্ত কিছু, আমার 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 বলিতে আপনি আর কিছু নাই। এটা হচ্ছে ভক্তরা তখন সমস্ত কিছু ভগবানের কাছে সমর্পণ করে, গৃহ জায়গা জমি জন্য প্রয়োগ করে, তখন কি হয় আমার আমার যখন করে তখন ওখানেই আবার জন্মগ্রহণ করতে করে আসতে। প্রভুপাদ বলছিলেন তারা কি হয় সেই বাড়িতে যে বাড়ির প্রতি আস বাড়ি বানিয়েছে, হ্যাঁ, সাপ হয়ে বা সেখানে এসে কুকুর হয়ে জন্মগ্রহণ করে আসে, যে বাড়িটা পাহাড়ে দেওয়ার জন্য কুকুর হয়ে জন্ম। সে কৈলাসের গল্প ছিল না, কৈলাস নারদ মুনি কৈলাসের গল্প ছিল, সে কৈলাস পরে কুকুর হয়ে এসেছিল পরে সেই বাড়ি পাহাড়া দেওয়ার জন্য। এই ধরনের অসুরদের শ্রেষ্ঠ দৃষ্টান্ত হচ্ছে কি রাবণ, রাবণ কি করতে চেয়েছিল স্বর্গে সিঁড়ি বানিয়ে দেবে, এমন তার পরিকল্পনা মাস্টার প্ল্যান, স্বর্গ পর্যন্ত সিঁড়ি বানিয়ে দেবে এবং সেই সিঁড়ির মাধ্যমে উঠে যাবে সেখানে। এই হচ্ছে তাদের পরিকল্পনা, হিংস আচরণ করে থাকে। এই ধরনের ব্যক্তি আমরা দেখতে পাই আমাদের চারপাশে, কত উদ্ধত ভাব সম্পন্ন, কত উদ্ধত গর্বিত ভাব, দম্ভ ভাব, দম্ভ দর্প পরায়ণ, তাদের উচ্চশিক্ষার দম্ভ, তাদের সৌন্দর্যের দম্ভ, তাদের উচ্চ জন্মের জন্ম উচ্চগত জন্মের জন্ম দম্ভ, তাদের জ্ঞানের দম্ভ, উচ্চ ঐশ্বর্যের দম্ভ, হ্যাঁ হ্যাঁ দম্ভ পরায়ণ, না আমার কাছে এটা আছে, আমার মতো কতজন আছে। অনেকে এরকম দেখুন, অনেকে এরকম বা অনেকে ভক্তি অনুসারে ভক্তের মধ্যে আসে পুরো দেখা যায় যে যে আমি আমার ভাবটা, আমি এটা করেছি, দেখুন আমি এটা করেছি। আমি যখন কোনো কিছু বলি সবাই চুপ হয়ে যায়, আমি কথা বললে আর কেউ উত্তর দিতে পারে না, বা অনেক ঝামেলা হচ্ছে, যখন আমি যাবো সেখানে সব সমস্যার সমাধান, এই যে আমি 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 করি, এটা হচ্ছে সেই মে 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 মে, হিন্দিতে বলে মে মে মে, এটা শ্লোক আছে অজা ছাগল মে, চাণক্য পণ্ডিত বলেছেন সংস্কৃত মে, সংস্কৃত আমি মানে মে মে এরকম বলে সংস্কৃত চাণক্য পণ্ডিত শ্লোক বলছেন যে অজার মতো ছাগল, ছাগল যেরকম মে 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 করে তারাও সেরকম মে 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 করতে থাকে, আমি এবং আমার, আমি এবং আমার, আমি এবং আমার। তাদের কাছে যখন ভক্তরা যান ভগবদ গীতা বাণী প্রচার করার জন্য, তখন তারা কি বলে আমাদের সময় নেই, আমাদের সময় নেই এগুলো করার জন্য, আমাদের সময় নেই, বাড়িতে লেখাতে কুকুর হইতে সাবধান। তাদের বলে আমার হইতে সময় নেই, আমার ছেলে মেয়ে এই সমস্ত কিছু নিয়ে আমি আছি। কিন্তু এই সমস্ত ব্যক্তিরা আবার বারবার অসুরজনিতে নিক্ষিপ্ত হয়, কিভাবে নিক্ষিপ্ত হয়, ভগবানের ইচ্ছায় নিক্ষিপ্ত হয়, ভগবান সেটাই বলছেন 19 শ্লোকে, যা যথেচ্ছ যার করতে পারে, যেন তাদের ইচ্ছা অনুযায়ী ভগবান, ভগবান তাদেরকে নিজের স্বতন্ত্রভাবে বা নিজের ভগবান তাদের মন করা হবে করেন না, সেটা তাদের নিজেদের ইচ্ছা অনুযায়ী ভগবান তাদেরকে অনুমোদন করেন তারা কোন জন্য লাভ করবে, যেন তারা আরও সেরকম ভোগ লাভ করতে চায়। যে বেশি ঘুমোতে চায় তাকে কী জন্মপ্রাণ করবেন, সে শ্বেত ভাল্লুক বানিয়ে দেবেন, যে উলঙ্গ থাকতে চায় তাকে কী গাছ বানিয়ে দেবেন, যে বেশি মৈথুন করতে চায় তাকে কবুতর বা তাকে শুকর বানিয়ে দেবেন, ঠিক আছে যাও তুমি ভোগ করো, যে বিভিন্ন জিব্বার লালসায় ভোগ করতে চায় তাকে বাঘ বানিয়ে দেবেন, বাঘ হয়ে যাও। এইভাবে সেরকম জনি প্রাপ্ত হয়, আসুরে জনি প্রাপ্ত হয় তারা সেরকম। তো এখানে এখন বিতর্ক উঠতে পারে যে ভগবান যদি এই সমস্ত অসুরদের প্রতি কৃপাপরায়ণ না হন তাহলে তাকে কৃপা বলে জাহির করা উচিত না, ভগবান যদি এদের প্রতি কৃপাপরায়ণ না হন তাহলে ভগবান কৃপাপরায়ণ বলা উচিত না, ভগবান কি কৃপালু বলেন, এদের প্রতি কৃপা করছেন না তিনি, এর উত্তরে বলা যায় যে বলতে পারে যে বেদান্ত সূত্রে উল্লেখ আছে পরমেশ্বর ভগবান কাউকেই ঘৃণা করেন না, অসুরদের যে সবচেয়ে অধঃপতিত জীবন দান করেন তা ভগবানের কৃপারই প্রকাশ। কখনো কখনো অসুরেরা পরমেশ্বর ভগবানের হাতে নিহত হয়, কিন্তু এভাবেই ভগবানের হাতে নিহত হওয়াও তাদের পক্ষে মঙ্গলজনক, কারণ তারা তখন ঊর্ধ্বগতি লাভ করে তারপরে কাম ক্রোধ লোভ এই তিনটা দ্বারের কথা বলছেন। এই তিনটাই হচ্ছে আমাদের পরম শত্রু, বা এই তিনটার মাধ্যমে এই সমস্ত কিছু বন্ধন সৃষ্টি হচ্ছে, কামের দ্বারা, ক্রোধের দ্বারা, লোভের দ্বারা। কাম হয়েছ, ক্রোধ হয়েছ, রজগুণ সমুদ ভব, কাম দিয়ে ক্রোধ উৎপন্ন, আর লোভ তো আছেই, লোভ তো আছে এই ভৌতিক বিষয়ের প্রতি। কাম ও কারত, এই জন্য শাস্ত্রের বিধি অনুসরণ করার জন্য বলল শাস্ত্রবিধি, ইহ শাস্ত্রবিধি উৎসৃজ্য বর্ততে কাম ও কারত ন স সিদ্ধিম অবাপমুক্তি ন সুখম ন পরাম গতিম। শাস্ত্রবিধির মাধ্যমে সেই জন্য জীবনযাপন করলে তখন ধীরে 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 যেটা বললাম অধর্ম ধর্ম, অধর্মের মধ্যে কোটা স্তর আছে, অধর্মের মধ্যে তিনটা, অনৈতিক, নৈতিক কিন্তু নাস্তিক, নৈতিক কিন্তু আস্তিক। তারপরে ধর্মের স্তর, ধর্মের মধ্যে কী কী আছে, ভক্তির প্রতিকূল আর ভক্তি অনুকূল। ভক্তি প্রতিকূলের মধ্যে ভক্তি প্রতিকূল কর্ম, ভক্তি প্রতিকূল জ্ঞান, তার ঊর্ধ্বে আছে ভক্তি অনুকূল কর্ম, ভক্তি অনুকূল জ্ঞান, অনুকূল কর্ম অনুকূল জ্ঞান, আর তার ঊর্ধ্বে হচ্ছে ভক্তি, ভগবত ভক্তি করা। তাই জন্য ভক্তি প্রতিকূল কর্মজ্ঞানে পরিত্যাগ করে ভক্তি অনুকূল কর্ম জ্ঞান করা উচিত, তখন সে ধীরে ধীরে ভক্তির স্তরে উন্নীত হতে পারে। পঞ্চদশ অধ্যায়ে বলা হয়েছে যে সমস্ত বৈদিক বিধি ও নির্দেশের উদ্দেশ্য হচ্ছে শ্রীকৃষ্ণকে জানা। কেউ যদি ভগবদ্গীতার মাধ্যমে শ্রীকৃষ্ণকে জানতে পেরে কৃষ্ণ ভাবনা আর অমৃতময় স্থলে অধিষ্ঠিত হয়ে ভগবানের সেবায় নিযুক্ত হন, তখন তিনি বৈদিক শাস্ত্র প্রদত্ত জ্ঞানের চরম সিদ্ধির স্তরে উপনীত হয়েছেন। মহাপ্রভু এই পন্থাকে অত্যন্ত সরল বলে দিয়েছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র কীর্তন করতে করতে ভক্তিযুক্ত ভগবত সেবায় নিযুক্ত হতে এবং ভগবত প্রসাদ গ্রহণ করতে নির্দেশ দিয়ে গেছেন। এই হচ্ছে সেই পন্থা যার মাধ্যমে তিনি ক্রমান্বয়ে ধীরে ধীরে সেখানে উন্নীত হতে পারেন। এভাবে এই অধ্যায়ে রজ ও তমগুণে যারা আচ্ছন্ন হয়ে আছে সেই সমস্ত আসুরিক ব্যক্তিদের কথা বর্ণনা করা হলো। এগুলি মানুষ সমাজের কতগুলি ত্রুটি যা মানুষকে আসুরিক জীবনের পথে পরিচালিত করে, কিন্তু সে যদি সদ্গুরুর দ্বারা পরিচালিত হয়ে যথার্থ মঙ্গলের পথ অবলম্বন করে যথার্থ উন্নতির স্তরে উন্নীত হতে পারে, তাহলেই তার জীবন সার্থক হয়ে যাবে। ভক্তিময় ঠাকুর বর্ণনা করছেন যে শাস্ত্রবিধি বর্ণনা করা হয়েছে, শাস্ত্রের বিধি দেয়া হয়েছে, শাস্ত্রবিধি। তো যিনি এই শাস্ত্রবিধি পরিত্যাগপূর্বক কামাচারে বর্তমান থাকেন তিনি সিদ্ধি বা সুখ বা পরাগতি লাভ করেন না, সিদ্ধি বা পরাগতি লাভ করতে পারেন না। মূল তত্ত্ব এই যে মানুষেরা সর্বপ্রকার ঐন্দ্রিয় জ্ঞান লাভ করেন, যদি নীতির আশ্রয় না নেয় তবে সে নরাধম, অর্থাৎ সমস্ত ইন্দ্রিয়ের অতি সে জ্ঞান লাভ করে যদি সেই নীতিবান না হয় তাহলে সে নরাধম, আর সে ঐন্দ্রিয় জ্ঞান ও নীতি সম্পন্ন হয়েও যদি ঈশ্বরের অধীন না স্বীকার করে তাহলে সে তার কোনো মঙ্গল হয় না, আর ঈশ্বরের অধীনতা স্বীকার করেও যদি বিশুদ্ধ জ্ঞান সহকারে ভগবানের ভক্তি করে না তাহলে পরাগতির যোগ্য হয় না। অতএব সর্বশাস্ত্রের তাৎপর্য হচ্ছে কি, ভগবানের ভক্তি হচ্ছে সর্বশ্রেষ্ঠ শ্রেয়। অতএব কার্য অকার্য ব্যবস্থাতে শাস্ত্রই একমাত্র প্রমাণ। সমস্ত শাস্ত্রের তাৎপর্য যে ভক্তি তা অবগত হয়ে তুমি কর্ম করতে যোগ্য হও। আস্তিক্য দ্বারা যে সদ্গতি ও নাস্তিক্য সকলের দ্বারা যে নরক লাভ হয় তাই হচ্ছে এই অধ্যায়ের তাৎপর্য। অর্থাৎ আস্তিক্যবাদের দ্বারা সদ্গতি লাভ হয় এবং নাস্তিক্যবাদের দ্বারা নরক লাভ হয়, এটি হচ্ছে এই অধ্যায়ের তাৎপর্য। ইতি দৈব আসুরিক প্রকৃতিগুলির পরিচয় বিষয়ক দৈবাসুর সম্পদ বিভাগ যুগ নামক শ্রীমৎ ভগবদ্গীতার ষোড়শ অধ্যায়ের ভক্তিজ্ঞানের তাৎপর্য সমাপ্ত। শ্রীমৎ ভগবদ্গীতা যথাযথ কি যা জগৎপুরুষে প্রভুপাদ কি যা গৌর ভক্তবৃন্দ কি যায়। আমাদের আগামীকালকে কোনো ক্লাস নেই।